This track was downloaded from FusionBD.com.
তোমরা শহরে সওয়াল, আমাদের কথা শুনো না।
এই পুকুরে দোষ আছে,
ভয়ে কখনো গা ছমছম করে উঠবে, কখনো শিউরে উঠবে সারা শরীর।
হঠাৎ ভয় পেলে এমন হয় দোস্ত?
মোটেই না, আমার তখনও জ্ঞান ছিল, একজন পুরুষের হাত দেখেছি আমি।
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে। শুরু হয়ে গেছে কুয়াশার রাত ABC রেডিও FM 90.2, এবং সঙ্গে আছি আমি শর্মিন,
আমি অনিন্দ।
আর আজকের কুয়াশার গল্প কেমন হবে সেটা এখন বলা যাবে না, সেটা শুনতে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রতিদিন প্রতি সপ্তাহের মতন। তবে আজকে আমি বলেছিলাম শুরুতেই, আমি ফেসবুকে জানিয়ে দিয়েছিলাম যে যারা ভয় পায় বা যাদের ভয় একটু বেশি তারা যেন আজকে না শুনে। তো শুনতেই সেই সতর্কীকরণ বাড়ি আর একটু বেশি সতর্কতার সঙ্গে আমি জানিয়ে দিচ্ছি সবাইকে, যাদের বয়স 18 নিচে বা শিশু বাড়িতে রয়েছেন বা দুর্বল চিত্তের বাড়িতে যদি কেউ থেকে থাকেন, বয়স্ক এবং হৃদরোগের সমস্যা যাদের আছে, তারা অবশ্যই আজকের আয়োজন শুনবেন না।
সেটাই মনে হয় ভালো। আসলে
আজকের গল্প এবং আজকের কাহিনী প্রতিবারই আমরা এই কথা বলে থাকি, তবে যদি অনেক অনেক স্কুলের স্টুডেন্টস আছে যারা নিয়মিত করে শোনে, কিছু রহস্যের কাহিনীও থাকে অনেক সময় যেগুলো যে বয়সে শুনলে কোনো ক্ষতি নেই সেটা শোনা যেতে পারে। সেটা নির্ভর করছে বাড়িতে যারা অভিভাবক আছেন তাদের উপরে, আপনারা শুনবেন, আপনারা শুনে দেখবেন, বা আপনারা যদি মনে করেন আপনাদের সন্তানদের শোনা উচিত তাহলে তাদেরকে সে পারমিশনটা দেওয়া উচিত। আদারওয়াইজ আমি যেটা বললাম যে 18 বছরের বয়সে নিচে যারা তারা শুনবেন না, এবং যারা ভয় পায়, অবশ্যই শুনবেন না, এবং দুর্বল চিত্তের লোক আবার বলছি হৃদরোগের সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই শুনবেন না। বিশেষ কিছু কারণ আছে, কারণ কিছু সাউন্ড এফেক্ট আছে এমন ঘটনার কাহিনী, অনেকে হয়তো খুব খুব থাকে খুব মর্মস্পর্শী কিছু কাহিনী এমন ভাবে আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি যেটা শুনে অনেক সময় ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়, ডিপ্রেশন অনেক কিছুই হতে পারে। তো এগুলো অনেক সময় হয়তো মনে হতে পারে ঠাট্টা, অনেকে লিখে পাঠান আমি ভয় পাই না, কিন্তু অধিকাংশই লিখে পাঠান অনেক, আমরা যেটা দেখি যে রাতে ঘুমাতে পাই না। যেটা আমার হয়েছিল, আমার একটা জিনিস আমি একটু শেয়ার করি, তোমার কি হয় আমি বলতে পারবো না। অনিন্দ এখানে কিন্তু কুয়াশা শেষ হয়ে যাওয়ার পরে বাকি রাতটা কাটিয়ে ভোরবেলা বাড়ি, এখান থেকে অনেক দূরে, আমি জানি না সে তার কোনো মানে ভয়াবহ কোনো অভিজ্ঞতা বা এখানে একা থাকার রাতে কোনো ভয়ের অভিজ্ঞতা হয়েছে কিনা রাত দুটোর পরে, কিন্তু আমি যেটা বলতে পারি পরশু দিনের আগের দিন রাতের বেলা আমার এমনি ভালো লাগছিল না, কখনোই আমার নিজের শো আমার শোনা হয় না। তো আমি ভাবলাম যে ঠিক আছে প্রথমে একটু প্রেম রোগ শুনি, তো প্রেম রোগ শুনে খুব হাসলাম কিছুক্ষণ, নিজের শো আয়োজন তো শোনা হয় না। তা ভাবলাম যে প্রেম রোগ তো শুনি বা প্রেম রোগের মধ্যে এত ইনভলভ থাকি, কুয়াশাটা কখনোই শোনা হয় না। কুয়াশার এমন একটা চিন্তা করলাম যে একটু কম ভয় যেটা আছে সেটা শুনি, একটু কম ভয় শুনে মানে আমি বোধ হয় এক মিনিটও কন্টিনিউ করতে পারিনি, আমি সাথে সাথে আমার ল্যাপটপের সুইচ অফ করে দিয়ে এবং আমি একদম কাঁথা মুড়ি দিয়ে সোজা হয়ে শুয়েছিলাম, এবং 100 থেকে 1 পর্যন্ত পিছনে তিনবারের বার বোধ হয় আমি ঘুমিয়ে গেছি, আমার মনে নেই, আমি ভীষণ ভয়, আমি সত্যি বলছি আমি ভীষণ ভয় পেয়েছিলাম।
আচ্ছা, আমার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে যখন এই শো শেষ করে রাতে ঘুমাই, মানে ABC তে থাকি, আমি চেষ্টা করি একটু রেস্ট নেবার, কিন্তু কখনই আসলে সেটা হয়ে ওঠে না, কেন জানি ঘুম ভেঙে যায় বা একটু আনমনে হয়ে যায়, শোর কথাগুলো চিন্তা করি আসলে কি জীবনে এটা ঘটে বা এরকম কিছু কি হয়, এরকম বিষয় আসলে মনে হতেই থাকে।
তুমি অনেক সাহসী, কারণ এরকম বিষয় যদি এরকম একটা জায়গায় যদিও একজন দুজন থাকে আমাদের এখানে কেউ, তুমি যথেষ্টই সাহসী আমি বলবো, আমার পক্ষে কখনো এই আয়োজন শেষ করে এখানে বসে থাকা সম্ভব হতো না। তো যাই হোক, আজকেও আমাদের কিছু বন্ধু ইমেলের মাধ্যমে আমাদের কিছু গল্প পাঠিয়েছে, তো গল্প পাঠাবার আগে আমি আবারও একবার ইমেলের ঠিকানাটা জানিয়ে দিই, kuasha@fm8920@gmail.com। এই ঠিকানায় আপনাদের বা তোমাদের কোন গল্প যদি লিখে পাঠাতে চাও, সেটা ছোট আকারে হতে পারে, বৃহৎ আকারে হতে পারে, আমাদের যদি পছন্দ হয় বৃহৎ আকারে পাঠানোর লেখা, এমনকি ছোট আকারে লেখা যদি কখনো আমাদের খুব বেশি মনে ধরে যায় আমরা সেটা সম্প্রচার করার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে করেওছি এবং সামনেও আরো কিছু তৈরি হচ্ছে, আমাদের লিসেনারদের পাঠানো কিছু কাহিনী যেটা তারা পাঠিয়েছেন, কিছু সত্যি ঘটনা, কিছু ফিকশনস, সেগুলো পরবর্তীতে আমরা সম্প্রচার করব। আর আরো একটা ঠিকানা আছে, সেটা হচ্ছে আরজে শারমিনের ফ্যান পেজের ইনবক্সও পাঠাতে পারো বা পারেন। আর এবিসি রেডিও যে ঠিকানাটা আছে, মেইল অ্যাড্রেস যেটা, সেটা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। তো আমার মনে হয় আজকে প্রথম শুরুর গল্পটা যেটা কামাল আইইউবিএটি
ইউনিভার্সিটি থেকে
পাঠিয়েছে, একটা ছোট গল্প, ছোট খুব যে ছোট তাও না, ছোট একটা ঘটনা, সে তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা সে জানিয়েছে। তো অনিন্দ এখন পড়ে শোনাচ্ছে সেই ঘটনাটি। যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, এবিসি লিখে আপনার কথা লিখে পাঠিয়ে দিতে হবে 777। আবারও বলছি, যেটাই লিখবেন আগে অবশ্যই এবিসি লিখতে হবে এবং নাম তো অবশ্যই 777 পাঠাতে হবে, সঙ্গেই থাকবেন।
আচ্ছা, কামাল পাঠিয়েছেন, ঘটনাটা সত্যি ঘটনা এবং ঘটনার ক্যারেক্টার যেগুলো যিনি আছেন তিনি হচ্ছেন কামালের ফুপুর চাচাতো ভাইয়ের ঘটনা। এখন ফুপুর চাচারা আসলে তিন ভাই এবং একদিন তাদের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর বাবার যে জমি জমা আছে তিন ভাই মিলে সেটা ভাগ বাটোয়ারা করে এবং ভাগ করতে গিয়ে দেখে যে আসলে বাবার কবরটা যেখানে দিয়েছেন, মানে কামালের ফুপির চাচা তিন ভাই, তারা ভাগ বাটোয়ারা করতে গিয়ে দেখে যে বাবার যে কবরটা যেখানে দিয়েছে সেই কবরের মাঝখান দিয়ে ভাগ চলে যাচ্ছে, মাঝখান দিয়ে পড়ছে। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আসলে তারা কোনো
মানে জমির যে পরিমাপটা করছে সেটা জরি বা মাপ যেটা হয়
সেটা কবরের মাঝখান দিয়ে হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এটা নিয়ে তারা খুব চিন্তিত, সেদিন আর কিছু করেনি। পরে তার মধ্যে এক চাচা অনেক রাত করে বাসায় ফিরছিলেন, এটা নিয়ে চিন্তা করতে করতে একসময় হঠাৎ করে পথ আটকে দাঁড়ায় একজন এবং বলে যে তুই দাঁড়া, পিছন থেকে একজন বলছে। ঘুরে দেখে যে তার বাবা দাঁড়ানো, কিন্তু বাবা কিন্তু মারা গেছে এবং চারপাশে কোনো লোক ছিল না। সে প্রচন্ড ভয় পেয়েছে, তারপর দেখে যে না, তার বাবাই, কণ্ঠ চেহারা সব একই রকম, কিছুই হয়নি, মনে হয় এক জলজন্ত একজন মানুষ দাঁড়িয়ে আছে। এখন এই অবস্থায় তার বাবা বলছে যে তোরা, আমি তোদের জন্য যে এত জমি করলাম তোরা সেটা ভাগ করছিস আমার কবরের উপর দিয়ে, এই এটা কেন, এটা করতে দেয়া যাবে না, এটা তোরা ঠিক কর, এরকম অনেক কিছু অনেক উপদেশ দিয়েছে। এক পর্যায়ে গিয়ে সে ভয় পেয়ে ও দৌড় দেয়, সেই চাচা দৌড় দেয়। দৌড় দেওয়া অবস্থায় পিছন থেকে শুনতে পারে যে তার বাবা বলছে যে এই ঘটনাটা কাউকে বলবি না এবং বাসায় গিয়ে কিছু খাবি না, তার বাবা বলে দেয়। কিন্তু সে একদম উদ্ভ্রান্তের মতো নিজের বাসায় ফিরে আসে, ফিরে এসে প্রায় অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে সাথে সাথে তাকে পানি খাওয়ানো হয় এবং সে ঘটনাটা বলে দেয় তার বাবার কথা অমান্য করে। এক পর্যায়ে দেখা যায় যখন ভোর হয়, ভোর হওয়ার পর সে হাত পা কিছু নাড়াতে পারে না, পরবর্তীতে সে প্যারালাইজড হয়ে যায়। এবং পরবর্তীতে কামাল লিখেছেন যে এই ঘটনাটা আসলেই সত্যি ঘটনা, তার পরিবারের ভেতরেই এই ঘটনাটা ঘটেছে। আমরা কামালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত সুন্দর একটি ঘটনা, তার জীবনের একটি ঘটনা সে লিখে পাঠিয়েছে কষ্ট করে।
আসলে কিছু কিছু জীবনে কিছু ঘটনা ঘটে যেটা কোনো ব্যাখ্যা নেই, সেটা কোনো ব্যাখ্যা কিন্তু আমরা পাই না, এবং এরকম অনেকেই দেখে থাকেন। আমার নানির কাছে অনেক আগে একটা গল্প শুনেছিলাম, তিনি আমার নানি, আমার মানে আমার মায়ের বাবার বাড়ি হচ্ছে স্বরূপকাঠিতে।
আচ্ছা,
খুবই মজার একটা বিষয়। আজকে আমাদের আয়োজনের সঙ্গে স্বরূপকাঠির নামটার একটা আমি একটা ছোট্ট ক্লু দিচ্ছি, একটা সম্পর্ক আছে, সেটা পরে আমরা জানবো। তো আমার নানির কাছে আমি শুনেছিলাম, আমি জানি না, উনি শ্বশুরবাড়িতে গেছেন, আমার মা তখন খুবই ছোট, আমার আরো আমার মা আর আমার চার বোন, তারা দুজন বোধ হয় হয়েছিল বা তিনজন, সেটা আমার উনি আমার কাছে বলেছে, আমি এরপরে কখনো ভালো মতন ডিটেল শুনে আমি বলবো। তো ওইসব দিকে কাঠ, খুব ভালো কাঠ পাওয়া যায় সুন্দরবনের কাছাকাছি জায়গা, কাঠের কাঠের বাড়ি আছে প্রচুর, তো কাঠের দোতলা বাড়ি। তো সেখানে আমার নানি খুব ভোরবেলা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যাচ্ছিলেন ওযু করবার জন্য। তো উনি হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেছেন, যেটা উনি আমাকে বলেছেন, অনেক আমাদের সবাইকে উনি গল্প বলেছেন, আমার মাকে বলেছেন, আমার মা যখন ছোট ছিল, পরবর্তীতে আমাদেরকে বলেছেন, আমাদের দুই ভাই বোনকে, যে লম্বা সাদা পোশাক পরা একজন মানুষ একেবারে তার জানালা পর্যন্ত, মানে একদম ওই বাড়ির ছাদ পর্যন্ত, অত লম্বা তো একজন মানুষ হয় না। হ্যাঁ, এবং সাদা দাড়ি, উনি বলেছেন উনি একঝড়ে দেখে উনি এক চিৎকার দিয়ে তারপর উনি অজ্ঞান হয়ে যান, তারপর উনার কিছু মনে নেই। সব
নানিরাই বোধ হয় রূপকথার মতো এরকম গল্প শুনে।
আমার নানি মিথ্যে কথা বলে না অবশ্য, সে আমাকে, আমি প্রথমে তাই বলেছিলাম যেটা বোধ হয় সত্যি না, বা সে হয়তো আমাদেরকে ভয় দেখাবার জন্য বলছে। পরে আমি শুনলাম যে না, আমার মায়ের কাছে সে একই গল্প করেছিল এবং আমার মা তখন মোটামুটি বুঝত, তখনই পরের দিনে আমার মাকে সেখানে বলেছেন। এবং আরেকটা খুব মজার বিষয় শেয়ার করতে চাই আমার, এটা কি এখন বলবো নাকি আরেকদিনের জন্য রেখে দেবো? আমার মা একটা খুব চমৎকার একটা বেশ মজার কাহিনী আছে আমার মার বাড়ির ওদিকে। আমার হঠাৎ আজকে কথা বলতে বলতে মনে পড়ে গেল, আমার মা যদি এই মুহূর্তে শুনে থাকে তারা একটু ডিটেল তার কাছে নেওয়া যেত। সেটা হচ্ছে আমার মা, মানে আমার মার দাদা বাড়ি যেখানে, একটা তাদের বলে যে তাদের, যেহেতু এই কথাটা আসলে সেখানে দেখেছে, সেই যে তাদের একটা পরিবারের উপর একটা অভিশাপ ছিল যে কোন এক সময় আমার মায়ের পূর্বপুরুষ কেউ একজন, তারা যথেষ্ট ধনী ছিলেন, তাদের প্রচুর জমি জমা আছেন, আমার নানার যে বাবা তার নামে সেখানে কলেজও আছে। তো যাই হোক, তো সেখানে একজন কোন একটা কারণে, সত্যি মিথ্যা জানি না, এটা একটা গল্প হতে পারে, হয়তো প্রচলিত হয়ে গেছে কয়েকশো বছর আগের ঘটনা, যে কেউ একজন সে বাড়িতে কিছু একটা চাইতে এসেছিল, দান বা ভিক্ষা জাতীয় কোনো কিছু, তাকে খুব মানে খুব রূঢ় ভাবে বা খুব রুডলি তাকে ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়ার পর সে বলেছিল যে এই বাড়ির মধ্যেই সাত ঘোড়ার সোনা কোথাও আছে। এটা একটু আমার কাছে একটু অতিরঞ্জিত মনে হয়েছে, সেটাও খুঁজে পাওয়া যেতে পারে, সেটা তো আছেই, প্লাস এই বাড়ির এই 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 বংশের সাতজন পাগল হবে, একটা সময় সাতজন পাগল হয়ে তারা মারা যাবে। এবং এই কথাটা সত্যি আমার মায়ের কাছে শুনেছি, আমার যার ফলে অনেক সময় আমি আমার মাকে খেপাইও যে রাগ হয়ে গেলে যে তোমাদের বংশ তো পাগল ছিল এই জন্য তুমি এরকম করো, সেটা অন্য বিষয়, কিন্তু সত্যি তাদের বংশ সাতজন পাগল হয়ে মারা গেছিল।
আচ্ছা, তার মানে আমরা তোমাকে আশা করতে পারি না, কারণ হচ্ছে কি তুমি কাজ পাগল বলেই এত রাত করে শো করছো।
না, সেটা কোনো বিষয় না, যে সাতজন পাগল, সম্ভবত আমার নানি যেটা রিলেট করে ওই ঘটনার সঙ্গে, যে সেখানে আসলে কোনো অভিশাপ তো ব্যাপার আছে, এবং একটা বাড়ি সেখানে খালি পড়েছিল, সেখানে রাতে কেউ শুতে যেত না সব, আমি ঠিক আই এম নট শিওর, আমার মনে নেই এত আগে, তো হঠাৎ করে আমি কিন্তু ইনস্ট্যান্ট এই কথাটা বলছি, আমার হঠাৎ চট করে মনে পড়ে গেছে। এটা যে বললাম এটা নিয়ে কিন্তু চমৎকার একটা কাহিনী তৈরি হতে পারে ভবিষ্যতে, কুয়াশা সিফাত আছে পাশে, সিফাতও তৈরি করতে পারে। এবং ওই বাড়িতে ওইখানেই ওই ঘটনাটা ঘটেছিল বা কিছু একটা হয়েছিল, সেখানে কেউ রাতে থাকতে পারত না, যেই থাকতো ভয় পেত, এবং সম্ভবত আমার নানি সেখানে ছিলেন সেদিন, সেই বাড়িতে থাকাই এই ঘটনাটা দেখা। এটা আমি আরো কনফার্ম করতে পারবো, বন্ধুদের বলছি আমি বাকিটা পুরো আমার মায়ের কাছে, আমার নানির কাছে শুনে এসে আগামী সপ্তাহে আমি পুরো জটটা খোলার চেষ্টা করবো, পুরো ঘটনাটা গুছিয়ে বলার চেষ্টা করবো। এই মুহূর্তে হঠাৎ আমার মনে পড়ে গেল এটা শুনতে শুনতে।
আচ্ছা, আমরা প্রত্যাশায় থাকলাম আসলে এই ঘটনাটা।
তা আমার মনে হয় পরেরও একটা বন্ধুর গল্প আছে, সেই গল্পে যাবার আগে আমরা কিছু SMS পড়ে নেই আমাদের বন্ধুদের। জাহির লিখেছে চাঁদপুর থেকে, আজকের কুয়াশা খুবই ভয়ের হবে বলে মনে হয়। আমি জাহিরকে বলছি হ্যাঁ অবশ্য হতে পারে, আমি আগেই লিখেছি যে আজকে খুবই ভয়ের কাহিনী, গাহিম করা কাহিনী আছে, যদি ভয় লাগে তাহলে শুনুন। কুয়াশা প্রতিদিনই ভয় লাগে, ভয় শুধু যে ভূতে ভূতে যে ভয় লাগে তা কিন্তু না, আমরা মানুষ দেখেও কিন্তু ভয় পাই অনেক সময়, মানুষ এমন কিছু কাণ্ড কারখানা করে ফেলে যেগুলো মানে অসম্ভব ভয়ানক এবং ভয় দেখানো। মাহাদি লিখেছে কিশোরগঞ্জ থেকে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন ABC রেডিও, থ্যাংক ইউ মাহাদি। আর তানিম কেরানীগঞ্জ থেকে আমাদেরকে স্বাগত জানিয়েছে, তোমাকেও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ সাথে থাকবার জন্য। এস কে দাস নারায়ণগঞ্জ থেকে লিখেছে, কাজের ব্যস্ততায় কুয়াশার সাথে আছি, খুব ভালো লাগছে। আর ZX ইমাম লিখেছে, আপু বরিশাল যাচ্ছি, লঞ্চে বসে শুনছি, ভালো লাগছে, যাও আরো ভালো লাগবে যদি পুরোটা শুনতে পারো। আচ্ছা, আর লিখেছে আবু বকর ড্যামরা থেকে, শ্রামীন আপু আজ কি ভূতের গল্প হবে নাকি? আমি এখন আগে তোমরা যা যা প্রেডিক্ট করার করতে পারো, তোমাদের প্রেডিকশন আমাকে লিখে পাঠাতে পারো, কিন্তু গল্প শুনে শেষটায় কথা হবে, তার আগে আমি কিছু বলছি না। এই যে একটা ছোট্ট ক্লু দিয়েছি, আমার নানা বাড়ির নামটির সঙ্গে সম্পৃক্ততা আছে একটা, এইটুকুই যথেষ্ট, অতটুকুই আপাতত থাকুক। তারপরে MD রিয়াজ খান লিখেছে, নারায়ণগঞ্জ থেকে কুয়াশা শোনার জন্য গত 6 দিন থেকে আয়োজন করছি, আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি শুরু করো না আপু, আরেকটু সহ্য করতে হবে, ভালো জিনিস পেতে হলে ধৈর্য থাকতে হয়, প্রচুর ধৈর্য ধরতে হয়। রুবেল লিখেছে চিটাগং থেকে, আপু অধীর অপেক্ষায় আছে কুয়াশার জন্য, কখন শুরু হবে? কিন্তু কুয়াশার আগে 12টা পর্যন্ত আমাদের চমৎকার কিছু কাহিনী থাকে বন্ধুরা লিখে পাঠায়, সেগুলো শুনি আমরা। আমি যেরকম একটা হঠাৎ করে আমার ছোটবেলার এক শোনা কাহিনী মনে পড়ে গেল, একটা সত্যি ঘটনা, আমি সত্যি ঘটনা বলেই জানি আমার মায়ের কাছ থেকে। আপনারা বা তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি ডিটেইল জেনে এসে পরে আমি এই কাহিনীটা আবার শোনাতে পারি। আমার মনে হয় এটা খুব চমৎকার। আমি তো অবশ্য গল্পটা বলেই দিয়েছি, এটা যদি কাহিনী আকারে প্রচার করা হয় তাহলে খুব একটা বোধহয় তখন আর ভালো লাগবে না। তো ঠিক আছে, তুমি একটুখানি, তুমি কি গল্পে যেতে চাচ্ছো এখন? আমাদের
গল্পে যাওয়া যায় আর
একটু। আমার মনে হয়
ইস্তিয়াক আহমেদ মামুন উনি লিখেছেন, এই ঘটনাটাও সত্যি। ইস্তিয়াক আহমেদ মামুন, ওনার মা মারা যান এবং মারা যাবার পর তার মাকে একটি সরকারি কবরস্থানে কবর দেয়া হয়। একদিন রাতে 11টার দিকে উনি একাই যান কবরস্থানে মার কবর জিয়ারত করতে, কারণ সেদিন খুব মনে পড়ছিল, খুব বেশি মনে পড়ছিল তার মাকে, এই কারণে অনেক রাতে সে কবরস্থানে যায়। যখন সে তার মার কবরের পাশে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়েছিল এবং মার কথা মনে করছিলেন, ওই সময় হঠাৎ করে তার নাকে একটি অদ্ভুত গন্ধ এসে লাগে। উনি অনেকক্ষণ খুঁজে দেখলেন যে তার মার কবরের দু তিনটা কবর পরে একটা মহিলা সাদা শাড়ি পরা উনি কি যেন খাচ্ছেন কবরস্থানে, এবং ওই কবরস্থানে তখন আর কেউ ছিলেন না। এই অবস্থায় উনি যখন আরেকটু খেয়াল করলেন, দেখলেন যে সাদা শাড়ি পরা মহিলাটা কি খাচ্ছেন সেটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দেখে মানে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং সে পারলে অজ্ঞান হয়ে যায়, এরকম অবস্থা। চোখ দুটো লাল টকটকে এবং চোখ থেকে রক্ত পড়ছে, এরকম কি জানি পড়ছে। যখন এটা দেখলেন যে তখন সে ভাবতে ভাবতে যে এটা হ্যালোসিনেশন নাকি সে ভাবছে, তখন মুহূর্তের মধ্যে মহিলাটা আরো একটি কবর এগিয়ে আসে, তার মার কবরের দিকে আরেকটি কবর এগিয়ে আসে। আগে তো দু তিনটা কবর দূরে ছিল, তখন দেখা যাচ্ছে আর দুইটা কবর এগিয়ে এসছে, বুঝছে সে আরো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তখন ওই মহিলাটা যখন এভাবে কাছে আসছে তখন সে ভয়ে উল্টো দিকে দৌড় দেয়। দৌড় দেওয়া অবস্থায় তখন সে শুনতে পারে যে পিছনে মহিলাটা বলছে যে তুই বেঁচে গেলি, তুই একমাত্র ছেলে যে কিনা আমার হাত থেকে বেঁচে গেলি। এবং এর পরবর্তী সে যখন বাসায় ফিরে আসে, এক দৌড়ে সে বাসায় ফিরে আসে, ফিরে এসে পরে টানা তিন চার দিন সে জ্বরে ভোগে এবং এই তার কানে এখনো বাজে যে তুই একমাত্র ছেলে যে কিনা বেঁচে গেলি আমার হাত থেকে। মানে ঘটনাটা আসলে ভৌতিক বলা যেতে পারে,
এবং দুটো ঘটনাই কবরস্থানে ঘটে যাওয়া ঘটনা। আমার মনে হয় পরে আমাদের হাতে সময় কম, পরের গল্পটা একটু দীর্ঘ, সেটা পড়ার আগে আমি আরো কয়েকটা SMS পড়ে নিচ্ছি একটু গ্যাপে গ্যাপে, কারণ একটু হজম করতে দেওয়া উচিত গল্পগুলি। তুমি তো আমাদের ফ্যান পেজে কি লিখেছি সেটা একটু পড়ো। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি এখান থেকে। সেটা হচ্ছে যে ফ্যান পেজের আগে আমাদের 222 প্রচুর SMS আছে, সেখান থেকে পড়ছি, পরে আমি আমার ফ্যান পেজে যাব বা ABC রেডিও FM 89.2 এর ফ্যান পেজ আছে, সেখানে তারা লিখে পাঠিয়েছে সেগুলো পড়ব। কুয়াশা অনেক সুন্দর, শামিনাপুর ভয়েস এর কারণে কুয়াশা হলো আরো সুন্দর। আই লাভ কুয়াশা এন্ড শামিন। আহমেদ সাদ উত্তর, অনেক ধন্যবাদ শামিনাপু। আমি ফয়সাল কাপাসিয়া থেকে, আমি আবার তানিয়ার অট্টহাসিটা শুনবো। আজকে তো তানিয়ার অট্টহাসি শোনানো যাবে না, আজকে অন্য গল্প, তাহলে সেটা রিপিট করতে হবে, সেটা সোজি দিন আবার কখনো রিপিট হয় তখন শুনতে পারবো। যদি তোমার খুব বেশি ইচ্ছে করো, তুমি আমাদের আর্কাইভে আমাদের যে সংগ্রহশালা আছে abcradio.fm এ লগ ইন করে সেখানে শুনতে পারো। আর আবু বকর ড্যামরা থেকে লিখেছে, শামিনাপু তোমার কুয়াশার শো আমি অনেক লাইক করি, কিন্তু ভূতের গল্প হলে আমার শুনতে আরো ভালো লাগে। সবসময় ভূতের গল্প কিন্তু ভালো লাগে না, যেটা আমি মনে করি ভূতের গল্পের মধ্যে পরে দেখা যাচ্ছে যে আসলে কিছুই না,
ভূতের গল্পটা কিন্তু জীবন ঘনিষ্ঠ
না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কুয়াশার যেটা মূল উদ্দেশ্য হচ্ছে রহস্য, রহস্যটা তো আমরা রহস্যটাতে বেশি ফোকাস করি, আমরা ভূত বা কোন সাবজেক্টকে ফোকাস করতে চাই না, আমরা ঘটে যাওয়া ঘটনাটা কি, কেন হলো, কি করে হচ্ছে, এই যে রহস্যগুলো সেগুলো পৌঁছে দিতে চাই আপনাদের কাছে বা তোমাদের কাছে। তানিম কেরানীগঞ্জ থেকে লিখেছে, আমার খুব ভয় করছে, তো বহুবার লিখে পাঠিয়েছে তানিম, যদি খুব ভয় করে তাহলে শুনো না। আবু বকর ড্যামরা থেকে লিখেছে, ধন্যবাদ, একই SMS বারবার কেন আসছে বুঝতে পারছি না। ধ্রুব উত্তরা থেকে লিখেছে, হ্যালো আপু, অনেকদিন পর কুয়াশায় জয়েন করলাম, আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করতে চাই, প্লিজ আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন। আমি দুটো অ্যাড্রেস দিচ্ছি তোমাকে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস kuasha@gmail.com, আমি আবারও বলছি kuasha@gmail.com @gmail.com. আর এবিসি রেডিও ঠিকানা হচ্ছে এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, ও সেকেন্ড ফ্লোর, এটা মেনশন করতে হবে। আর আমার মনে হয় আমাদের হাতে সময় কম, গল্পটায় আমরা গল্পে চলে যাই।
হ্যাঁ, গল্প চলে যেতে পারি।
এরপরে গল্পটা কে লিখে পাঠিয়েছে তার নামটা বলো।
আচ্ছা, এরপরে লিখে পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে চৌধুরী ওয়াহিদ।
আচ্ছা,
কোথা থেকে লিখেছে এটা উনি উল্লেখ করেননি। আমরা পরবর্তী গল্পে যেতে পারি।
শিওর, আমাদের হাতে সময় কম, কারণ ঠিক 12টার সময় আমাদের 12টার খবর হবে, তারপরে আমরা কিন্তু আমাদের মূল গল্পে চলে যাব।
গল্পটা লিখেছেন,
আমি পড়ব, তুমি
পড়ে দিই। গল্পটা লিখেছে, যিনি লিখেছেন মূল ব্যক্তি তার নাম রনক আহমেদ, মানে লিখেছেন ওয়াহিদ রনক আহমেদকে নিয়ে। উনি চিটাঙ্গে এক মফস্বলে থাকেন এবং বেশ ছোটবেলা থেকে উনি গিটার বাজান, বেশ ভালোই বাজান, এবং চিটাঙ্গের একটি লোকাল ব্যান্ডে উনি বাজাচ্ছেন বহুদিন ধরে। চিটাঙ্গের প্রায় বেশিরভাগই গায়ে হলুদের প্রোগ্রাম উনি করেন। এরকম 8-10টা মিউজিশিয়ানের মতো উনিও স্বপ্ন দেখেন যে ঢাকায় এসে মিউজিক করবেন, অনেক বড় মিউজিশিয়ান হবেন। ঢাকায় তার এক বন্ধু থাকেন, তার নাম আরিফ। আরিফও মিউজিশিয়ান এবং ঢাকায় বেশ ভালো নাম ডাকও করেছেন মিউজিকে। পরবর্তীতে আরিফকে উনি বলেন যে উনি ঢাকায় এসে মিউজিক করতে চান, রনক বলেন, তার ইচ্ছাটা প্রকাশ করেন। আরিফ বলে যে ঠিক আছে, আমি যোগাযোগ করব। পরে আর যোগাযোগ করেনি, বহুদিন যোগাযোগ করেনি। এক পর্যায়ে রনক আসলে ভেবেই নিয়েছে যে হয়তো আরিফ আর যোগাযোগ করবে না, তার হয়তো চিটাঙ্গেই তার মিউজিকটা করতে হবে, তার জীবনটা হয়তো চট্টগ্রামেই কাটবে। কিন্তু এক পর্যায়ে গিয়ে বেশ কিছুদিন পরে একদিন দুপুরবেলা সে একা বসে আছে, চিন্তা করছে কি করবে, মিউজিক করতে চায় কিন্তু সেরকম সুযোগও নাই। এক পর্যায়ে হঠাৎ করে আরিফ তাকে ফোন দিয়ে বসে। ফোন ধরেই প্রথম আরিফ বলে যে তার ব্যান্ডের জন্য একজন গিটারিস্ট লাগবে, সে রাজি কিনা তার ব্যান্ডে। সে এক কথায় রাজি হয়ে যায়, কারণ তার স্বপ্নই ছিল ঢাকায় এসে মিউজিক করবে। রাজি হয়ে যায় এবং সে সবকিছু গোছগাছ করে ঢাকায় আসবে, কারণ তার বাবা মা দুজনের একজনও নেই, সেক্ষেত্রে পিছুটানও নাই তার। সে সবকিছু গোছগাছ করে বেশ কিছু জমানো টাকা ছিল, সে টাকা নিয়ে সে ঢাকায় আসে। ঢাকায় এসে আরিফের সাথে কাজ করতে থাকে। যেহেতু ছোটবেলা থেকে সে গিটার বাজান, অথবা হাত যেহেতু ভালো, সে এক পর্যায়ে সে আস্তে আস্তে নাম ডাক হয়, তার খ্যাতি হয়, যশ হয়, অর্থ হয়। এই পর্যায়ে সে সব জায়গায় যখন তার নাম রটে যায়, উনি একজন ভালো মিউজিশিয়ান, এই সময় একজন মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটা এবং সে গান গায়, এবং মেয়েটার নাম রুমা, সে হচ্ছে উপস্থাপিকা রুমা। এখন পরিচয় হয়, বেশ ভালো একটা সম্পর্ক, বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রণয়, হয়তো আরো স্বপ্ন তারা গাচ্ছে। এই অবস্থায় হঠাৎ করে ফোন আসে, এবং যখন এই অবস্থায় আসে, সে অনেকদিন ধরে ভাবছে যে প্রায় 3 বছর পার হয়ে গেল, চিটাঙ্গে যাওয়া হচ্ছে না, অনেকদিন তার এলাকাটার কথা মনে পড়ছে। এই পর্যায়ে গিয়ে চিটাঙ্গে যাওয়ার যখন মানে মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন, ওই সময় চিটাং থেকে একজন বলেছেন যে চিটাঙ্গে শো করবে কিনা। সে দেখলো যে ব্যাটে বলে মিলে গেছে, সে শো করতে যায়, মানে রাজি হয়ে যায় সাথে সাথে। এবং রাজি হয়ে যাওয়ার পর সে যখন প্র্যাকটিস করছে যে পরদিন সে চিটাঙ্গে যাবে, প্র্যাকটিস করছে, রাত্রেবেলা সে ইলেকট্রিক গিটার বাজাতে গিয়ে শর্ট সার্কিটে সে মারা যায়, রনক। হঠাৎ দেখা যায় সে যে ফ্ল্যাটে থাকতো, মাঝে মাঝে সেখান থেকে গিটারের আওয়াজ আসতো।
সে মারা যাবার পরে,
গিটারের আওয়াজ আসতো, এবং যেহেতু সে মারা গেছে, ভাড়া থাকতেন এবং ওই ফ্ল্যাটে যিনি ছিলেন উনি ধীরে ধীরে কানে কম শুনতে শুরু করলেন। বাম কানে প্রথমে কম শুনছেন, তারপর ধীরে ধীরে ডান কানে কম শুনে সে বধির হয়ে গেছে। এই অবস্থায় এটা খুব মানে একটা ঘটনা এসে দাঁড়ায় যে ব্যাপারটা কি, এবং গিটারের শব্দটা একটা পর্যায়ে গিয়ে প্রায় প্রতিদিনই হতে থাকলো। এক পর্যায়ে তার এক শুভাকাঙ্ক্ষী ছিল একটা ছেলে, সে ঠিক করলো, তার নাম আবিদ, সে ঠিক করলো যে আসলে রনকে কি হয়েছে সে জানতে চায়। কিন্তু বাড়িওয়ালা আসলে তার যে ফ্ল্যাট এত ভৌতিক একটা বিষয় যে গিটারের শব্দ আসছে কিন্তু বাসায় কেউ থাকে না, সে কাউকে বাড়িওয়ালা কাউকে ওই ফ্ল্যাটে আর মানে ভাড়া দেয়নি, থাকতে দিত না। আবিদ অনেক জোর করেই সে ফ্ল্যাটে থাকে। আবিদও পরে শুনতে পারে পায়ে রাতে যে গিটার বাজছে। সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু উৎসটা আসলে পায় না কোথায় গিটার বাজছে। এক পর্যায়ে গিয়ে সে একটা ডায়েরি পায়, ডায়েরিটা সে পড়ে, পড়ে এক জায়গায় সে লেখা যে যাকে এত ভালোবাসলাম সে কি করে এই কাজটা করতে পারে এতটুকু। এবং পরবর্তীতে পেজগুলো যখন পড়ে তখন দেখে যে আসলে যে মেয়েটাকে সে ভালোবাসত রণক রুমা, সে যখন চিটাংয়ে যাওয়ার একটা সুযোগ পায় এবং সেটা সেই কন্ট্রাক্ট সাইন করার পর সে রুমাকে জানাতে যায় যে সে আসলে যাচ্ছে, গিয়ে দেখে যে তার রুমা এবং আরিফ তার যে বন্ধু বাল্য বন্ধু একসাথে সে আরিফ একসাথে একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে এবং যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থায়। এটা সে মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে এবং বাসায় চলে আসে। এবং পরবর্তীতে জানা যায় যে রণক আসলে এক কানে শুনত না, বাম কানে শুনত না এবং ধীরে ধীরে ডান কানও তার কমে আসছিল, ডাক্তার এই কথা
শ্রবণশক্তি
কমে আসছিল। এবং ঘটনাটা আসলে এই পর্যায়ে, পরবর্তীতে দেখা যায় যে রুমা এবং আরিফ দুজনেই শর্ট সার্কিটেই মারা যায়,
মানে ইলেকট্রিসিটির মানে ইলেকট্রিক শক লেগে মারা যায়,
যেভাবে আসলে রণক মারা গেছে,
বিদ্যুৎতারিত হয়ে মারা গেছে দুজনেই।
এখন মানে এই ঘটনাটা পরবর্তীতে আর জানা যায়নি যে আসলে কে আসলে শর্ট সার্কিটটা করছে, কারণ রণকও শর্ট সার্কিটে মারা গেছে, পরবর্তীতে গিয়ে আরিফ এবং রুমাও শর্ট সার্কিটে মারা গেছে। ঘটনাগুলো আসলে অনেক ক্ষেত্রে মিলে যায় ইকুয়েশন গুলো, এটা কিভাবে মিলছে এখনো জানা যায়নি।
এখানে শেষ গল্পটা, মানে এই রহস্যটা কোনো কেউ কোনো উদ্ঘাটন করতে পারেনি,
কোনো সমাধান হয়নি আসলে।
অদ্ভুত, এটাই হচ্ছে আসলে যে এখানে এই জিনিসটা যদি আমরা ও যেভাবে পড়লো আমরা শুনছিলাম শুধু শুধু চোখ বন্ধ করে যদি শোনা যায় তাহলে এক পর্যায়ে ভয়ও লাগে, যেটা খালি বাড়ি থেকে যেখানে একজন ছেলে গিটার বাজাতে গিয়ে সেই গিটার থেকেই ইলেকট্রিক গিটার থেকে কোনোভাবে মানে ইলেকট্রিক শক লেগে সে মারা গেছে এবং তারপর সে মারা যাওয়ার পরও সেখান থেকে গিটারের শব্দ পাওয়া যায়, সে প্রতিনিয়ত যে গিটার দিয়ে প্র্যাকটিস করত এবং তার জীবনের একটা দুঃখজনক ঘটনা জানা যায় পরবর্তীতে তার ডায়েরি থেকে যে তার প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছিল তারই সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে, যেটা থেকে এক পর্যায়ে সে তাদের খুব ঘনিষ্ঠ বা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এবং সে অসম্ভব কষ্ট পায়। এমনও হতে পারে, আমার যেটা মনে হয় রণক হয়তো আত্মহত্যা করেছিল, হতে পারে হয়তো আত্মহত্যা করেছে, সেটা হতে পারে আত্মহত্যা করেছিল, কারণ এই জন্য বলছি কিছু তো একটা অঘটন বা অপ্রাকৃতিক কিছু ঘটেছিল বা ওরকম একটা কি বলবো যে ঘটনার কোনো কারণ নেই, নাহলে তার যে প্রেমিকা এবং তার যে বন্ধু যাদের মধ্যে তাদের অনৈতিক বা অন্য সম্পর্ক ছিল যেটা সে জানতো না তার কাছ থেকে লুকিয়েছিল, তারা কিভাবে মারা গেল, একইভাবে মারা গেল, এটা একটা এই জায়গাতে এসেই একটা কেমন জানি রহস্য একটা জট পাকাচ্ছে, মনে হচ্ছে যে স্বাভাবিক না মৃত্যুগুলো, একটাও স্বাভাবিক না। যদি এরকম হতো যে মারা গেছে দুঃখে কষ্টে সে আত্মহত্যা করতেই পারে, কিন্তু ওই দুইজনে একইভাবে মারা যাওয়াতে তাহলে কি বলতে পারি বা মনে করে নিতে পারি আমরা যে রণকের আত্মা বা প্রেতাত্মা প্রতিশোধ নিয়েছে,
প্রতিশোধ নিয়েছে। একজন গিটারিস্ট যে কিনা ইলেকট্রিক গিটার বাজে সে জানে যে আসলে বৈদ্যুতিক কাজগুলো কিভাবে করতে হয়,
তার করার কথা না,
ওই ফ্রাস্ট্রেশন থেকে সে খেয়াল করে নেয়
করে নাই সেটা হতে পারে, অথবা সে ইচ্ছে করে হয়তো করেছিল, হয়তো তার সবচেয়ে প্রিয় জিনিসটার কাছ থেকেই সে সাহায্য নিয়ে সে মৃত্যুর কাছে চলে গেছে হয়তো, যেটা সে জানিয়ে যেতে পারে খুব কষ্ট নিয়ে। তো এইরকম অনেক ঘটনাই আছে, যেটা আমি বলছিলাম যে আমাদের মূল কারণই হচ্ছে কুয়াশার হচ্ছে রহস্য, এই যে একটা রহস্য রয়ে গেছে এটা নিয়ে কিন্তু এখন আপনাদের বা তোমাদের সবার একটা ভাববার বিষয় হয়ে গেছে, তোমরা যেরকম করে যেরকম খুশি ভাবতে পারো বা আমাদের জানাতে পারো যে তোমরা কি ভাবছো বা কি, তো লিখবার ঠিকানা তো জানাই আছে, তারপর আবারও বলে দিচ্ছি ABC লিখে তোমাদের কথা লিখে বা আপনাদের কথা লিখে পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। শারমিন এবং অনিন্দ আছি কুয়াশায়, চলছে ABC রেডিও FM 89.2। ছোট্ট একটা খবরের বিরতি নেব, তারপরে ফিরে আসছি, তারপরে শুরু হবে কুয়াশার মূল গল্প। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়। অবশেষে শুরু হয়ে গেছে সেই গা ছমছম করা আয়োজনের সময় যেটার জন্য সবাই এতক্ষণ অপেক্ষায় আছেন। সঙ্গে আছি আমি শারমিন,
আমি অনিন্দ,
আর শুনছেন ABC রেডিও 89.2। আজকের কাহিনী যিনি তৈরি করেছেন এবং স্ক্রিপ্টিং দুটোই যিনি করেছেন তার নাম হচ্ছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান, অর্থাৎ শর্টকাটের রুম্পা জামান, আর নাট্যাংশেও পরিচালনা করেছেন যথারীতি সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিল আমাদের ওয়ান এন্ড অনলি অসাধারণ খালিদ। তো ঠিক আছে, আর অনিন্দ আমরা আজকের মূল কাহিনী দিয়ে চলে যাই। মাঝে মাঝে আসলে আমাদের যেটা বলছিলাম যে এমন যে ঘটনাগুলি তুমি বলেছো যে ঘটনা ঘটে যেগুলো কোনো ব্যাখ্যা থাকে না, ধরে নেওয়া যাক আজকেও সেরকম একটা ঘটনা শুনবো যেটা কোনো ব্যাখ্যাই হয়তো নেই, শুনে দেখি কি হয়। সঙ্গেই থাকুন আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, এবিসি লিখে যেটা লিখতে চান সেটা লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অবশ্যই আপনার নাম সহ, এবং আর জে শারমিনের ফ্যান পেজ আছে একটা, আর জে এস এইচ আর এম ডাব্লিউ এন এবং এবিসি রেডিও এফ এম 89.2 ফ্যান পেজ আছে। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা থাকে না, চাইলেও ঘটনাটাকে ফেলে দেয়া যায় না কোনো নির্দিষ্ট ছকে, বড় গোয়েন্দারাও হিমশিম খেয়ে যায় এ ধরনের অপ্রাকৃতিক ঘটনায়। কিন্তু তারপর আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবীতে অপ্রাকৃতিক বলে কিচ্ছু নেই, ভূত প্রেত যে নেই সেটা মোটামুটি আমাদের বিজ্ঞান বুঝিয়ে দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে অপ্রাকৃতিক শক্তি নেই এই পৃথিবীর বুকে। আজকের গল্পটার ব্যাখ্যা কি হবে কেউ জানে না, কেউ জানে না গল্পটা আদৌ শেষ হবে কিনা, তারপরও গল্পের আকারে কিছু সত্য কিছু আধা সত্যের কিছু সহাবস্থান এই গল্পটিকে দিতে যাচ্ছে নতুন একটা রূপ। গল্পটা শুরু হয়ে যাক তাহলে, যাকে নিয়ে এই গল্প তার নাম হচ্ছে মিশু, হালকা পাতলা গরনের মিশু, ভীষণ মিষ্টি সদালাপি আর মিশুকও বটে, ক্লাসের সবাই ওকে ডাকে মিশুক পাখি বলে। মিশুক এখনো উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেনি, কো এডুকেশনে পড়া মিশুর আছে এক গাদা বন্ধু, ওর কাছে বন্ধুত্ব ছেলে মেয়ে বলে কিছু নেই। তার মা আমিনা বানু সে আমলের বিকম পাশ করা, যথেষ্ট উদার এবং সহনশীল। মিশুর সাথে তার চমৎকার সম্পর্ক, শুধু মিশু নয় তার এখন চার ছেলে মেয়ে, তিনটি ছেলে আর মিশু। একমাত্র মেয়ে মিশু জীবনের দুর্ঘটনা হোক আর দুর্ভাগ্য যাই বলি না কেন আর কোনো কন্যা সন্তান তাদের বেঁচে নেই, এমনকি মিশুর বাবাও মারা গেছেন বলা যায় অনেকটা অপঘাতে, সেই থেকে মিশুর ব্যাপারে একটু এক্সট্রা কেয়ার মায়ের। বর্তমানে শিক্ষকতা করেন একটি কলেজে, মিশুর বড় ভাই শিহাব প্যারাসাইকোলজি নিয়ে পিএইচডি করছেন, মেজো ভাই জায়দ মেডিকেলে আর ছোটটি জোয়েব মিশুর ছোট সে স্কুলে যায় গভর্নমেন্ট ল্যাবরেটরিতে। সরকারি চাকরি মিশুর বাবা আলতাফ শিকদার মারা যাবার পরও কিছু বছর ঢাকার বাইরে ছিল মিশুর পরিবার, এখন ঠিকানা ধানমন্ডির ভাড়া করা বাসা। মা এমনিতে মিশুকে তেমন কিছুই বলেন না, তবুও ছেলে মেয়েতে বন্ধুত্ব নিয়ে আলাপ যে করেন না তাও নয়, মাঝে মাঝে ঘটনা এমন হয় মা যখনই প্রশ্ন করেন, এই মিশু খবরদার একদম কোনো ছেলে বন্ধুর সাথে মিশবা না।
মা বন্ধুত্ব কি টয়লেটের দরজা যে লেখা থাকবে মেল আর ফিমেল?
বন্ধুত্ব হলে এসব ঝামেলার বাইরের একটা সম্পর্ক, বেশি বুদ্ধি দেখাবা না, তুমি আমাকে সম্পর্ক নিয়ে জ্ঞান দিচ্ছ?
এত সিরিয়াস হওয়ার কিছু নেই, হলে তো আমি নিজেই বলবো, ঠিক আছে?
আসলে মিশুর মা খিটখিট করে ঠিকই, তারপরেও আসল মা মিশুর অনেক বড় বন্ধু। এবার আসল ঘটনায় যাওয়া যাক, সেদিন পৌষ মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, না ভয় পাওয়ার মতো আপাত দৃষ্টিতে কিছু হয়নি এখনো, তবে ঘটনাটা পৌষ মাসের। মিশুর কলেজের ক্যান্টিন, আজকে দুটো ক্লাসের পর অফ, বন্ধু বান্ধবরা সবাই মিলে চলে এসেছে ক্যান্টিনে, টুকটাক খাওয়া আর আসছে ছুটিতে বেড়াতে যাবার পরিকল্পনা চলছে। মিশুর বন্ধু দলের কলেবরটা নেহাত কম নয়, না হলেও 20-22 জন, এর মাঝে একজন আবির ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু একদমই চুপচাপ নয়, যেমন লেখাপড়ায় তেমন খেলাধুলা নাচ গান আর বেড়ানোতে। আলাপটা শুরু হয় আবিরের উৎসাহ থেকে।
আচ্ছা শোন, কে কোন ইউনিভার্সিটিতে যাব তার তো কোনো ঠিক নেই, চল না এই শীতে বেরিয়ে আসি।
মিশুর আরেক বন্ধু সুমন, মজার ব্যাপার হলো আরেকজন আছে এই দলে যার নাম সুমনা, তার চেয়েও বড় মজার ব্যাপার হলো সুমন আর সুমনার বিশাল বন্ধুত্ব। অনেকে মজাও করে, তবে এটা নিয়ে খুব একটা সিরিয়াস হওয়ার মতন কিছু নেই। সম্ভবত এরা দুইজনও নয়, তবে একজন কোনো কথা বললে আরেকজন সায় দেয় ঠিক ঠিক।
যাওয়া তো যাই, এখন তো টেস্ট পরীক্ষা সব শেষ, ফাইনালের আগে মাথাটা একটু হালকা করে এলাম।
হ্যাঁ, মাথাটা একটু হালকা করে এলাম।
এই রে, ক্যান্টিনে বোধ হয় ভুলতে এসেছে। দেখ, সুমনের কথা ইকো হচ্ছে, তাও আবার মেয়েলি কণ্ঠে।
এই হাসির মাঝে হঠাৎ নিশু চুপ মেরে যায়। ওর কেন যেন মনে হলো এই হাসির মাঝে অন্যরকম একটা কণ্ঠ সে শুনতে পাচ্ছে, একটু বাচ্চা বাচ্চা কণ্ঠ, হাসছে খিলখিল করে।
মিশু, এ মিশু, কি হলো তোর? হ্যাঁ, কই? কিছু না তো। আচ্ছা শোন, আমি শুনেছি তোর বাবার মানে আঙ্কেলের নাকি স্বরূপকাঠিতে একটা বাংলো ছিল।
হ্যাঁ, বাবা যখন পোস্টিং ছিল ওখানে তখন।
কেন, চল না আমরা সেই বাংলোটায় বেরিয়ে আসি।
গুড আইডিয়া, তাহলে তো আমাদের থাকার খরচ লাগবে না।
ব্যাড আইডিয়া, ওখানে কেউ থাকে না এখন, আর সেটা ঠিক বাংলোও না, একটা দেড়তলা বাড়ি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, নিজের রান্না নিজের করতে হবে, মোমের আলোয় থাকতে হবে, একেবারে ডিসগাস্টিং।
তাহলে তো আরো ভালো, পুরোই অরণ্যের দিন রাত্রি।
হ্যাঁ, অরণ্যের দিন রাত্রি।
আবার সবাই হেসে উঠল। ততক্ষণে মাঝের পরের ক্লাসের ঘন্টা বেজে গেল। হুড়মুড় করে সবাই উঠল ঠিকই, কিন্তু স্বরূপকাঠি যাবার প্ল্যান তাদের পিছু ছাড়লো না। এমনকি বাসায় ফেরার সময়ও মিশুকে মনে করিয়ে দিল যেন বাসা থেকে ঠিকঠাক মতন অনুমতিটা নিয়ে ফেলে।
মা, মা, কি হইছে? এত জোরে কেউ ডাকে, কি দেখছিস? মাকড়সা?
তাই না, মাকড়সা নয়, দেখছো না ঝড় শুরু হয়েছে? তোমাকে ডাকছিলাম বারান্দায় কোনো কাপড় আছে কিনা। কি হলো, এমন করে দেখাচ্ছ কেন?
সে দুপুর থেকে বাতাসের কোনো পাত্তাই নাই, আর তুই বলছিস ঝড়।
আপু, তোমার মাথাটা একেবারে গেছে।
আসছে আরেকজন, মাথাটা গেছে।
মনে মনে মিশু একটু অবাক হলেও নিজের ভ্রম মনে করে তাড়াতাড়ি সামনে নিল। ভাবলো কল্পনা হতেই পারে, থাকবে বরং মায়ের সাথে আলাপটা করে ফেলা যাক, এই তো সুযোগ।
মা শোনো না।
বুঝতে পারছি, কঠিন কিছু চাইবি, বল।
মা, বন্ধুরা ধরেছে স্বরূপকাঠি যাবে ওরা।
হ্যাঁ, এত জায়গা থাকবে স্বরূপকাঠি কেন?
আরে এখন তো স্বরূপকাঠি সুপার জায়গা, যেতে আসতে লঞ্চে দারুণ অ্যাডভেঞ্চার হবে। আর তাছাড়া
আর
আর আমাদের বাড়িটা তো থাকা হবে।
জানতাম সে সেই কথাই বলবি, বাড়িটার অবস্থা তো জানিস, ধুলোবালি পড়ে আছে, থাকতে পারবি তো? আবার এলাকার লোকজন বলে সেই বাড়িতে নাকি খারাপ কিছু আছে।
মা, আজকালকার দিনে তুমি এসব বিশ্বাস করো? এই গাছ মূল্যে যদি বলো ভূত, তাহলে সেই ভূত তো বাতাসই হলো, তাই না? কি সমাজ!
ভূতের কথা বলছি না, তোর বাবার মৃত্যু।
মা প্লিজ, সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমরা সবাই এটাই বিশ্বাস করি।
তাহলে পাশের বাড়ির সুভানকে বলি বাড়িটাকে পরিষ্কার করে রাখতে। তোরা রওনা দিবি কবে?
এই তো 15 তারিখ। আমাদের কলেজে শর্ট ভ্যাকেশন চলছে এখন, তাই ভাবলাম ঘুরে আসি।
মিশুর মা যে এত তাড়াতাড়ি মেনে নিবেন তা স্বপ্নেও ভাবেনি মিশু। এই স্বরূপকাঠের বাসাটা নিয়ে তার খুব চিন্তা। আসলে বাসাটাতেই মিশুর বাবা মারা যায়, সেটা নিয়ে বিশাল গুজব আছে এলাকায়। বাবার মৃত্যুর পর বাড়িটাতে নানা আজগুবি ঘটনা ঘটেছে, মিশু তখন ছোট। হঠাৎ হঠাৎ স্বপ্নের মতন মনে পড়ে যায়, আবার ভুলেও যায়। সবগুলো ঘটনাই অন্যরকম। মা এর জন্য অনেকবার চেয়েছেন বাড়িটা বিক্রি করতে, কিন্তু বিক্রিও করা যাচ্ছে না। কারণ দুটো, এলাকার লোকেরা ভয় কিনতে চায় না, আবার ওদিকে ওই যখনই কেউ ওই বাড়ি কিনতে যায় তখনই বাড়িকে ঘিরে এমন কিছু হয় যে লোকে আর ও বাড়ির সীমানায় মানায় না। এই দুটো কারণ আছে বলেই ওই বাড়িতে এখনো টিকে আছে। কত ভাবনা যে চলে আসতে লাগলো মিশুর মাথায়। হঠাৎ মিশুর মনে হচ্ছে ও বাতাসে ভাসছে, শো শো বাতাস। কিন্তু ওর তো ভাসার কথা না, মানুষকে কখনো ভাসতে পারে নাকি?
কিন্তু না, আসলে কি ভাসছে? আরে এ তো মিশুর ছোটবেলা, বছর সাতের মিশু, দুই বেনি করা আর ফ্রিল দেওয়া ফ্রক পরা, প্রচন্ড বাতাসে সেই ফ্রক বেলুনের মতো ফুলে গেছে। মিশু উঠছে, মনে মনে মিশু বলে,
আরে আমি উঠছি কেন?
এভাবে মিশু উঠতে উঠতে যায় বাড়ির বাইরে। আরে এ তো মিশু সরূপকাঠের বাড়ি, এখানে কি করে? ও আচ্ছা ঠিকই তো আছে, মিশুর বয়স যখন সাত তখনই তো ওরা সে বাড়িতে ছিল। মিশু উঠতে উঠতে দেখে বাড়ির পেছনের পুকুর ঘাটটাকে, কি সুন্দর পুকুর! পুকুর ঘেঁষে তিন দিকে তিনটা দেয়াল ঘেরা, সুন্দর করে আড়াল করে রাখা বাইরের মানুষের কাছ থেকে, যেন পাশ দিয়ে কেউ দেখতে না পায় যে পুকুরে কে নেমেছে। এত মোটা দেয়াল যে এ দেয়াল সহজে ভেঙে পড়ার নয়। আরে কি হলো হঠাৎ, মিশু আর উঠতে পারছে না, কি হচ্ছেটা কি? এ তো একদম পুকুরের মাঝে, মিশু বুঝতে পারছে না কি করবে। একটা অদৃশ্য শক্তি মিশুকে টেনে নিয়ে যাচ্ছে সেই পুকুরের মাঝে, কিছুতেই মিশু পারছে না সামনে নিতে। মিশু ভয়ে হাত পা ছোড়া শুরু করে, পানির শব্দ শোনা যাচ্ছে, ঢেউ উঠছে পানিতে, বদ্ধ পুকুরে এমন বিশাল বিশাল ঢেউ, অবিশ্বাস্য ব্যাপার, সে ঢেউটাকে এভাবে টানছে কেন? মিশু তো অর্ধেক ডুবে গেল পানির নিচে। ওমা, কেউ নেই আশেপাশে, কেউ নেই, মিশু চিৎকার করছে, বাঁচাও বাঁচাও! এমন সময় মিশু দেখে তার হাত টেনে ধরেছে একটা হাত, মিশু টের পায় সে পানি থেকে উঠে যাচ্ছে। এবার হাতের মালিককে দেখে চমকে উঠে সে, ধর্মর করে বিছানে উঠে বসে মিশু, স্বস্তি পায়, যাক বাবা তাহলে স্বপ্ন দেখছিলাম। সারা শরীর ঘেমে নিয়ে একাকার, এমন স্বপ্ন কেউ দেখে? কিন্তু হাতের মালিকটা কে ছিল সেটা মনেই করতে পারছে না মিশু। এটা কিছু হলো? পুরো স্বপ্ন মনে আছে, অথচ যে বাঁচালো তাকেই মনে নেই। কিন্তু হঠাৎ করে স্বরূপকাঠিকে নিয়ে স্বপ্ন দেখার কোনো মানে খুঁজে পেল না মিশু। হয়তো মায়ের কথা শুনে অবচেতন মনে ভাবছিল এই বিষয়টা নিয়ে, হয়তো তার কিছু স্মৃতি এখনো জমা আছে মনের কোনো একটা কামরায়। এত সব ভাবতে ভাবতে মিশু আবার শুয়ে পড়ে, আচ্ছা করে চাদরটা টেনে দেয় মাথা পর্যন্ত। ভয় তো আসলে লাগছেই, অতএব মাথা ঢেকেই ঘুমানো ভালো। মিশু মাথাটা ঢেকে ঘুম দিল। ঠিক সে সময় মিশুর মাথার কাছে কিছু একটা নড়ে উঠল, ছায়া, গাছের ছায়া। পাতাগুলো আজকে একটু অন্যভাবে নড়ছে, নড়তে নড়তে মানুষের ছায়ার আকার নিল। মিশু জানতেও পারল না তার মাথার কাছে দাঁড়িয়ে আছে অদৃশ্য কিছু একটা। বাতাসে ছায়াটা নড়ছে, নড়ছে আর নড়ছে। বাক্স পেট্রা নিয়ে তৈরি আবিদ, মনে হচ্ছে সারা জীবনের জন্য বরিশাল যাচ্ছে সে। আর যাচ্ছে সে সুমনা সুমনা, আনিলা, হ্যাংলা পাতলা, তারেক, বিদ্যুতের খাম্বা নামে পরিচিত গিয়াস, ক্লাসের সবচেয়ে ডানপিটে মেয়ে, বিএনসিসির সদস্য রুবা আর মিশু নিজে, মোট আটজন। এই আসলে হয় বিশ জনের পরিকল্পনা করার পরে ব্যাটে বলে মিলে মাত্র কয়েকজনের। আবার বাসা থেকে পারমিশনেরও ব্যাপার আছে, যত যাই হোক সদ্য তারুণ্যে মেতে ওঠা একদল, বাসা থেকে অনুমতি জোগাড় করা তো একটু কঠিনই। অনুমতি পাওয়া গেল আসলে মিশুর মায়ের জন্যই। মিশুর মা সবাইকে ফোনে আশ্বস্ত করলেন যে কোনো সমস্যা হবে না ওদের, সবচেয়ে ঝামেলা হল আনিলার বাসাতেই, ওর বাবা কিছুতেই যেতে দেবেন না। মিশুর মা সশরীরে হাজির আনিলার বাসায়।
আপা বোঝেনি তো, উঠতি বয়স, কি করে যেতে দিই বলেন তো?
চিন্তা করবেন না ভাই, আজকে ওদের চেনা জায়গাটা ছেড়ে দেন, ওরা ঘুরে আসুক, একদিন দেখবেন ওরা গর্ব করে বলবে আমাদের বাবা মা আমাদেরকে বিশ্বাস করে, এই যে অনুমতি দিলেন, এর ম্যাজিকটা আপনি পরে টের পাবেন। আর সিকিউরিটি নিয়ে চিন্তা করছেন তো, সেটা আমার উপর ছেড়ে দেন, নিশ্চিন্তে থাকে।
ব্যাপারটা আসলে কিছুই না, আশেপাশের খোঁজ খবর নেওয়ার জন্য মিশুর বড় ভাই রওনা দিল মিশুদের সাথে। মাত্র দেশে ফিরেছেন ভ্যাকেশনে, এই সুযোগে ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা করাটা মন্দ নয়। বিদেশে আর যাই হোক, গ্রামের ভেজা গন্ধটা তো আর পাওয়া যায় না। সে একা নয়, সঙ্গী হলো তার বন্ধু কামরান। সবার বাসাতেই শান্তি হলো, মিশুর মাও নিশ্চিন্ত হলেন, কারণ কোনো একটা কারণে স্বরূপকাঠের বাসাটার প্রতি তার চরম অনীহার সৃষ্টি হয়েছে।
লঞ্চের ডেকে বসে আছে সবাই মিলে। এমনিতে পাঁচটি কামরা নেওয়া হয়েছে, দুজন দুজন করে শেয়ার করে থাকা। এখন বেশ রাত, তারপরও ভ্রমণ বলে কথা, ঘুমানোর জন্য তো টুরে আসিনি। ডেকে শুরু হয়ে গেল গান বাজনা। সুমন আর সুয়াব দুজনেই গিটার এনেছে। শিহাব আর মিশুর মাঝে বয়সের এত বড় একটা পার্থক্য থাকলেও দুজনের ভীষণ মিল, একমাত্র বোন বলে কথা। এখন আবার শিহাব গিটার বাজিয়ে গানও করছে। গলা মিলালো, সুর মিলল কি মিলল না সেটা একটা কঠিন প্রশ্ন হতে পারে, কিন্তু আন্তরিকতার অভাব নেই। সবাই ধ্যাত ধ্যানে কণ্ঠে গান গাইতে লাগলো। আর ঠিক তখনই মিশু উঠে দাঁড়ালো পানি খাবে, রুবাও যাবে সাথে। আনিলা দেখলো,
কিরে কই যাস? আমি আসবো?
আরে না, লাগবে না, এই পানি খেয়ে এক্ষুনি আসছি।
মিশু রুমের দরজাটা খুলে ক্যাচ করে একটা প্রকট আওয়াজ হয়। মিশু নিজেই অবাক, অবাক হবারই তো কথা। রুমের দরজা খুলতেই ছায়া পড়ে সামনের দেয়ালে। মিশু হঠাৎ চমকে উঠে, এই ছায়াটা তো তার নয়, এটা অন্য কারো ছায়া, কোনো বাচ্চা। ছায়াটা একবার ডানে যায়, একবার বামে, ছায়াটা একটু একটু করে বড় হচ্ছে। আরে মানে কি, ছায়াটা কেউ কাছে আসছে নাকি? এমন সময় মিশু টের পেল কাঁধে পাঁচ আঙুলের স্পর্শ। মিশু চিৎকার দেয়। আলিলা মিশুর চিৎকারে একেবারে হতবম্ব হয়ে গেল। আলিলা আসলে নিজেও এসেছিল পানি খেতে। সে দেখে মিশু কাঁপছে, আর মিশু যে হাতের স্পর্শ পেয়েছে সেটা আসলে আনিলা। মিশু তখনও থতমত, ওদিকে মিশুর চিৎকার শুনে সবাই দৌড়ে এলো। শিয়া প্রায় জড়িয়ে ধরলো বোনকে আর মনে মনে বলল,
আসলে ওকে চোখে চোখে রাখতে হবে দেখছি।
আজকে যে গল্প, চিৎকারটা যথার্থ মনে হচ্ছে অনিন্দ আমার এই গল্পের সঙ্গে। আমার এখনই ভীষণ ভয় করছে, স্পেশালি গল্পটা যখন শুরু হলো, পুকুরের পানি না কিসের পানি শব্দ আমি যাই না, প্রতি মুহূর্তে বুঝে এই বোধহয় কিছু বের হয়ে আসবে পুকুর থেকে নাকি নদী থেকে না কি কি যেন একটা অশরীরী কিছু একটা অপেক্ষা করছে,
হাত ধরে টান দিচ্ছে,
হাত ধরে টান দিচ্ছে।
আরো আগে ছিল কিন্তু ওই যে বন্ধুদের সাথে কথা বলার সময় পাশে চিকুন গলায় কি জানি হাসছে,
কথা বলছে, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এবং স্বরূপকাঠি যাচ্ছে, যেটা বলছিলাম আমি শুরুতে, যে আমার নানা বাড়ি স্বরূপকাঠি, অর্থাৎ আমার মায়ের বাড়ি স্বরূপকাঠি। আজকে স্বরূপকাঠির সঙ্গে আজকের গল্পের এখানে সম্পৃক্ততা, কারণ সবাই স্বরূপকাঠি বেড়াতে, অর্থাৎ আমার নানা বাড়িতে বেড়াতে যাচ্ছে। যাচ্ছে হলো আমরা যেটা দেখলাম যে রুবা, মিশু এবং তার সব বন্ধুরা একসঙ্গে সব মিলে সবাই যাচ্ছে, একটা ছোট ছোটখাটো দল বলা যায়, গানও গাইছে তারা, লঞ্চে খুব এনজয় করছে। আমার মনে কথা না বাড়ি, আমরা বাকি অংশে চলে যাই। বন্ধুরা আমাদের সঙ্গে যারা আছেন বা আছো, প্লিজ আমাদের লিখে পাঠান এবিসি, প্রথমে শুরুতে এবিসি, তারপর আপনার কথা লিখে 2221। এর সঙ্গে আছি শারমিন
আর আমি অনিন্দ,
চলছে কুয়াশা এবিসি রেডিও FM 89.2। আমরা বাকি অংশে চলে যাচ্ছি গল্পের, সঙ্গেই থাকবেন। পথটা এখনো ভোলেনি শিহাব, সে তো অনেক বড় হয়ে গেছে এই এলাকা থেকে। শিহাবের মনে আছে কত কুসংস্কার সে শুনেছে বাড়িটা নিয়ে, ওই তো দেখা যাচ্ছে বাড়িটা, অমনি ছেলেমেয়েরা দৌড় দিল প্রায়। শিহাব আর কামরান হেঁটেই যাচ্ছে, এতগুলো ছেলেমেয়ের হইচই শুনে সোভান সাহেব বের হয়ে আসছেন বাসা থেকে, তার আঙিনা দিয়েই শিহাবদের যেতে হচ্ছে।
আরে শিহাব বাবা, বড় হয়ে গেছো, আসো আসো আসো।
আচ্ছা
আচ্ছা শোনো, চিন্তা করো না, পাকের ঘরে একজন কাজ করব, সকালে আইসা নাস্তা আর দুপুরের ভাত রান্ধে দিয়ে যাইব, আর দুপুরের পর আইসা বিকালের নাস্তা আর রাইতের ভাত রান্ধে দিব।
বাহ, এটা তো খুব ভালো হলো।
আর বিকালের মধ্যে তোমরা এলাকা ঘুরে চলে আইসো, তুমি তো জানোই তোমাদের বাসায় দোষ আছে একটা, আর আমি চাই তোমার সন্ধ্যার পরে কেউ বাইরে থাকতো।
আচ্ছা চাচা, এখন কি আর এটা কেউ মানে?
মানে বাবদন মানে, আমরা তো গাঁও গ্রামের লোক, এই কারণে হাববাব ভালো বুঝি, বাকি তোমাদের ইচ্ছা।
সোবান সাহেবের কণ্ঠে অভিমান টের পেয়ে সে আবার কথা বাড়ালো না।
ঠিক আছে চাচা, আপনি যা বলেন, যাই আমরা একটু বিশ্রাম করি।
বিশ্রামটা আসলেই জরুরি, প্রথমে লঞ্চ, তারপর বাস, শেষমেশ ট্রলার, ঝক্কি তো কম হলো না, তাও ভালো যে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে। আর মিশুরাও খুব খুশি, অনেক কিছু দেখবে বলে ঠিক করে এসেছে, স্বরূপকাঠের ভ্রাম্যমান পেয়ারার বাজার, গুঠিয়ার মসজিদ, তার সাথে তো অবশ্যই গুঠিয়ার স্পেশাল সন্দেশ, যেটা না খেলেই নয়। তাই এখন দরকার বিশাল একটা গোসল পর্ব। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, বেশ ভালোই বনভোজন ভাব। রান্নাঘরের সামনে লাকড়ির চুলা জ্বালিয়ে বিশাল হাঁড়িতে রান্না করছে সাদিক মিয়া। এই বাসায় নাকি কোনো মহিলা কাজ করতে রাজি হয়নি, তাই একজন পুরুষ পাচক এনে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। তা সাদিক মিয়া রাতে বাসাতে থাকবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে। ভাগ্য ভালো, উঠোনে একটা চাপকল ছিল, সেখান থেকে বালতিতে পানি ভরে গোসলের পর্ব সেরেছে মেয়েরা, ছেলেরাও তাই। শিহাব যখন শেষে গোসল করে বের হলো, তখন দেখে গামছা কাঁধে আবির দাঁড়িয়ে আছে।
কিরা, তুই গোসল করবি না?
এই করবো ভাইয়া, সবাই গোসল সারতে সারতে আমি আর সুযোগই পেলাম না, ভাবছি খেয়েই নেই, ভীষণ খিদে পেয়েছে।
ততক্ষণে একতলা রাখা ডাইনিং টেবিলে খাবার দেওয়া শেষ সাদিক মিয়া। সূর্য প্রায় তীর্যক, পৌষ মাসের হিম বাতাস জানালা দিয়ে উপচে আসছে, বেশ ঠান্ডা। আজকে ক্লান্ত বলে পানি গরম করার সুযোগ হয়নি, কিন্তু কাল থেকে ঠান্ডা পানিতে গোসল করা মোটেই চলবে না। এক একজন হাপুস হুপুস করে খেলো, তাজা মাছ, তাজা সবজি, আর কি চাই। খাবার টেবিলে আড্ডা বেশ জমে উঠল।
ভাইয়া, রাতে মোমের আলোতে কিন্তু ভয় করবে আমার।
হ্যাঁ, ভয় করবে আমার।
আর ইকোসিস্টেম ভয় পেও না, এই জেনারেটর আনছি একটা ছোট বারান্দায়, তার টাইনে সোবান চাচা আবার বাল্ব জ্বালায় দিছে, ঘরের ভিতরে বড় বড় ফ্যানও রাখা আছে।
দেখেছি, ওই যে বিয়ে বাড়ির মতো বিশাল বিশাল ফ্যান।
হ্যাঁ, কিন্তু এখানে তো মনে হচ্ছে ফ্যান লাগবে না, যে ঠান্ডা।
আমার কিন্তু একটু ছমছমে আনন্দ হচ্ছে।
ছমছমে আনন্দ মানে?
এতক্ষণে কথা বলে উঠল খাম্বা গিয়াস। সে অবশ্য সবার আগে বাড়ির চারপাশ ঘুরে দেখে নিয়েছে। আরেকজন যে তারেক, ওর তো পেটে বোমা পড়লেও কোনো কথা বের হয় না। এমনকি লঞ্চও সারা রাত ভেজর ভেজর করেছে আনিলা, সুমন, রুবা আর মিশু।
ছমছমে আনন্দ মানে হলো ওর ভয় করছে, আবার ভালোও লাগছে।
বাব্বা, বেশ জানো দেখি একজন আরেকজনকে।
এখানে আসার আগে সবাইকে মিশু বলেছিল যেন পুকুরের পাড়ে কোনো মতেই না আসে। কেন বলেছিল কে জানে, পুকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছে আবির। কি সুন্দর চারপাশ পুকুরটার, তিন দিকে তিনটা মোটা দেয়াল, দেয়াল মানে সেই রকমের দেয়াল, ভেতরে আরাম করে নিজেকে আটিয়ে ফেলতে পারবে আবির। আবার হঠাৎ আবিরের মনে হল এই হিমহিম সন্ধ্যায় পুকুরে ঝাঁকুস ঝুকুস করে গোসলটা সেরে নিলে কেমন হয়। যে ভাবা সেই কাজ। আবির কাঁধের টাওয়েলটাকে রেখে লাফ দিল পানি। চারপাশে ছলকে উঠল পানি, ঘুষ করে একেবারেই পানির অনেকখানি তলায় চলে গেল সে। হঠাৎ কি হল আবিরের মনে হল, সে পানিটুকু উঠতে পারছে না, কে যেন তার পা টেনে ধরেছে। আবির কিছুতেই উঠতে পারছে না, শ্বাসটা বন্ধ হয়ে আসছে, পানির নিচে নেমে যাচ্ছে তার আক্রমণ। ছটফট করে মাঝে মাঝে আবির সামনে দেখতে পেল ছোট্ট মেয়ে, অনেকটাই মনে হলো যেন মিশুর মতো, কিন্তু মিশু কত ছোট নয়, ও কে? আবির চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সে শ্বাস নিতে পারছে না কিছুতেই না, বুকের উপরে মনে হচ্ছে জমাট পাথর। আবির হাল ছেড়ে দিয়ে চোখ আবার বন্ধ করল। পৌষ মাস, শীতের সন্ধে, মনে হচ্ছে কত রাত। সবাই বারান্দায় বসে আছে, গায়ে হালকা পাতলা গরম কাপড়। সুমন গিটারটা হাতে নিয়ে চারপাশে তাকালো, ভীষণ অবাক যেন।
তোরা কেউ আবিরকে দেখেছিস?
দেখেছিস।
তড়িৎ গতিতে গিয়াস লাফিয়ে উঠল।
তাই তো, অনেকক্ষণ ধরে ওকে দেখছি না, কোথায় গেল?
আশেপাশে হয়তো কোথাও গেছে।
রুবা, আশেপাশে কোথাও গেলে অন্তত তোকে নিয়ে যেত।
রুবা কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় বাড়ির আঙিনে এসে পৌঁছালেন শিহাব আর কামরা।
কি ব্যাপার, সবাই এত গোমড়া মুখ কেন?
ভাইয়া, আবির আমাদের সাথে নেই অনেকক্ষণ, কোথায় গেছে কাউকে বলে যায়নি। মিশু
ভাইয়া, আবির পুকুর পাড়ে।
তারেকের যেন কিছু মনে পড়ল।
আরে, আমি তো ওকে সেই কখন পুকুর পাড়ে যেতে দেখেছি। ও মাই গড,
বলে শেষ করতে পারল না তারেক। তার আগেই সবাই ছুটল পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে গিয়ে যা দেখলো তা রীতিমতো ভয়ঙ্কর। দেখতে পেল খালি গায়ে আবির, গা থেকে পানি ঝরছে, কিন্তু সেদিকে ওর কোনো বিকার নেই। সে ক্রমাগত মাথা ঠুকে যাচ্ছে পুকুর পাড়ের দেয়ালের মাঝখানে। মাথা ঠোকার শব্দে চারপাশ কেঁপে উঠছে যেন, আর মুখ থেকে ফেনা বের হচ্ছে রীতিমতো। কিন্তু আবির কিছুতে যেন কিচ্ছু শুনতে পারছে না। এমন সময় কামরান একটা কাজ করে বসলো, ঠাস করে চড় লাগালো আবিরের গালে।
আবির, আবির!
এবার আবির সম্বিত ফিরে পায় মনে হল। নিজের দিকে অবাক হয়ে তাকাল, আবিরের কপাল কেটে রক্ত ছুটছে ফিনকি দিয়ে, সেটা বেয়ে পড়ছে গাল দিয়ে। আবির হাত দিয়ে তা মুছে নিল, এখনো অবাক। কি হয়েছে কিছু বুঝতে পারছে না আবির। এমন সময় দৌড়ে এলো রুবা একটা কাঁথা নিয়ে, জড়িয়ে দিল আবিরের গায়ে। এবার আবির একেবারে লুটিয়ে পড়ল মাটিতে। তারেক বলে উঠল,
আবিরের জ্ঞান ফিরেছে।
আবির? হ্যাঁ আবির।
আবির চোখ খুলল, দেখে তার মুখের উপর ঝুঁকে আছে তারেক। তারেকের কথা শুনে ছুটে এলো বাকিরাও, খালি মিশু একটু দূরে। তখন বেশ রাত হয়ে গেছে, বাইরে ঝিঝির ডাক স্পষ্ট। আবির মনে মনে আশ্বস্ত হল, না সে বেঁচে আছে। আরেক পাশে দেখল অন্য একজন, দেখে বুঝলেন তিনি ডাক্তার, অল্প বয়সী একটা ছেলে। আবির খুব নিচু গলায় বলল,
আমি তো তাহলে বেঁচে আছি, তাই না?
সে হেসে ওঠে, কিন্তু তার পাশে
মুখ কালো করে দাঁড়িয়ে আছেন সোভান সাহেব।
কি যে বলিস বোকা, বেঁচে না থাকলে আমাদের দেখতে পেতি।
আচ্ছা রে বলতো, তুই দেয়ালে মাথা ঠুকছিলি কেন?
আবির এই প্রশ্নে পুরোপুরি হতভম্ব।
কি, আমি দেয়ালে মাথা ঠুকেছি? কখন?
কামরান সবাইকে ইশারা করে থামার জন্য, তারপর আবিরের পাশে এসে বসে।
আচ্ছা আবির, তোমার কি কি মনে আছে বলতে পারবে? তুমি কি নিজে পুকুর পাড়ে গিয়েছিলে?
হ্যাঁ কামরান ভাই, আমি তো আসার পর গোসল করিনি। বিকেলে খাওয়ার পর কেন যেন ইচ্ছে হলো একটু পুকুরে গোসল করি। তারপর
তারপর
তারপর আমি যেই লাভ দিলাম অমনি মনে হলো পুকুরের তলানিতে চলে গেছি। ভেসে উঠতে গিয়ে দেখলাম একদম পারছি না।
কি করে পারবেন? আপনার পায়ে এই যে দেখেন, এই শাওলাটা জড়িয়েছিল।
না না, আমার তো মনে হলো কেউ হাত দিয়ে ধরে রেখেছে।
শোন, হঠাৎ ভয় পেলে এমন হয় দোস্ত?
মোটেই না, আমার তখনও জ্ঞান ছিল। আমার মনে আছে একজন পুরুষের হাত দেখেছি আমি।
আর
আমি যখন জ্ঞান হারাই তার ঠিক আগেই আরেকটা জিনিস মনে হলো, আমি মিশুর ছোটবেলায় দেখলাম, মানে 5 বছরের মিশু, চুলটা ছোট ছোট, কেমন যেন।
কিন্তু তুমি মাথা ঠুকছিলে কেন বলতো? এগুলো তো সব পানিতে পড়ে যাবার পরের ঘটনা।
আমার আর কিছুই মনে নেই ডাক্তার সাহেব।
আচ্ছা তুমি রেস্ট নাও। তারেক আর সুমন, তোমরা এই রুমে থাকো ভাই।
সোভান সাহেব, ডাক্তার আর শিহাব একসাথে দাঁড়িয়ে আছে, কামরান দাঁড়িয়ে আছে মেয়েদের সাথে।
তার মানে ডাক্তার সাহেব আপনি বলতে চাচ্ছেন ও শহরের ছেলে, এর জন্য শীতের সন্ধ্যা সহ্য করতে পারেনি? আপনি বলছেন 2 দিনে ঠিক হয়ে যাবে?
হ্যাঁ হ্যাঁ।
তার মানে এটা নার্ভাস ব্রেকডাউন। ঠিক আছে, ওষুধগুলো দিন, আমি ঠিকঠাক মতো খাইয়ে দেব। আমারও মনে হচ্ছে একটা ভালো ঘুম দিলে ঝরঝরে হয়ে যাবে।
ডাক্তার চলে গেল।
আজকে কি বলবো, বেশি ঘনত্ব, অনেক বেশি কুয়াশার ঘনত্ব আজকে অনেক বেশি। এত রহস্য, মানে কি হতে যাচ্ছে, কোথায় ঢাকা, কোথায় স্বরূপকাঠি, কোথায় একটা ছোট মেয়ে, কোথায় মিশু, মিশুর বন্ধুরা
আবিদ।
এবং প্রথম থেকে কিন্তু একটা জিনিস খেয়াল করা যাচ্ছে অনিল, যে পানির সঙ্গে একটা সম্পর্ক আছে, এবং গেছেও কিন্তু পানির দেশে। কুয়াশা চলছে, সঙ্গে আছি শারমিন
আর আমি অনিন্দ,
আর কুয়াশা চলছে বিসি রেডিও FM 90.2। সোভান সাহেব ঘটনা ঘটার পর থেকেই মুখ কালো করে আছে তো আছে।
তোমরা শহরে সওয়াল, আমাদের কথা শুনো না।
এই পুকুরে দোষ আছে।
চাচা কি যে বলেন, কেন তোমার মনে নাই? তোমার বোন যখন ছোট আছিল একবার এই একই কাজ করছিল, আর আজকেও তোমার বোন দেহ কেমন থম মেরা আছে। আমাদের পাশের বাড়ির মণি এই একই কাজ করছিল। এরা সবাই পুকুরে নামছিল, তারপর দেওয়ালে মাথা ঠুকছে। ভাগ্য ভালো যে কেউ মরে নাই, এতদিন তো সব ভালোই আছে। তোমরা আবার এই অভিশপ্ত বাড়িটাতে জাগাইলা।
চাচা বাড়িটা মোটেও অভিশপ্ত নয়।
কে, আমরা কি ভুলে গেছি? তোমার বাপ, সেও এই পুকুরে ডুবে মরছে, তার লাশ তোমরা দেখো নাই? সে আগে কপাল ঠুকেছে দেয়ালে, তারপর পুকুরে টাঙিয়ে নিছে।
চাচা ওটা ছিল দুর্ঘটনা, বাবা মাথায় আঘাত পেয়ে হয়তো পানিতে পড়ে গিয়েছিলেন আর উঠতে পারেননি। কোথায় দুর্ঘটনা আর কোথায় ভুল
আমরা বেশি বুঝি।
সোভান সাহেব মহাবিরক্ত হলেন, কোনো কথা না বলে সোজা চলে যেতে লাগলেন বাড়ির দিকে, আপন মনে গজগজ করতে করতে।
হ্যাঁ ইসমান সব বুঝে, আমরা তো ঘাস খেয়ে বড়ইছি।
শিহাব তার চলে যাওয়া দেখে আপন মনে মাথা নাড়ে পেছনে ঘুরতে দেখে আনিলা দাঁড়ালো। শিয়াব ইশারা করে, অর্থাৎ মানা করলো যেন কাউকে না বলে। আনিলাও মাথা নাড়ল। রাতে সবাই খেতে বসেছে, আবিরও কোনো মতে উঠে এসেছে, সবাই চুপচাপ। হঠাৎ কামরান বলে,
তোমরা দেখি ভিতর দিয়ে এই একটা ঘটনায় চুপ মেরে গেলে। কি যে বলেন ভাইয়া, আমরা ভিতু
নয়তো কি? তোরাই তো চুপ। দেখ আবিরও উঠে এসেছে খাওয়ার জন্য, আর তোরা ফেটে যাওয়া বেলুনের মতো চুপসে আছিস। ফুস
ভাইয়া, আমার মনে হয় চিপটা নিয়ে লেখার পর আপনার ব্লগে হুলস্থুল পড়ে যাবে।
একেবারে একশো ভাগ অ্যাডভেঞ্চারের গল্প।
হ্যাঁ, একশো ভাগ অ্যাডভেঞ্চারের গল্প।
উফ, তোদের এই ইকো প্যাকেজটাকে কোন রেডিওতে পাঠাতে হবে, দেখবি সাউন্ড ইঞ্জিনিয়ারদের কাজ অর্ধেক কমে গেছে।
সবাই একসাথে হেসে উঠল। খাবার টেবিলে তুমুল আড্ডা চলছে, কিন্তু মিশু একদম চুপ। ওর সাথে ঘটে যাওয়া তাবত ঘটনার সাথে আজকের ঘটনা মেলাচ্ছে। কিছু মিলছে, কিছু যেন মিলছে। ওদিকে আলোয় ওদের ছায়াগুলো অদ্ভুত ভাবে কাঁপছে। এর মাঝে মিশুর ছায়াটা ওর কাছে সরে এলো। এ যেন ছোট্ট মিশু, এলো একদম কানের পাশে, আরো পাশে। মিশু হঠাৎ শুনতে পেল কেউ বলছে, মিশু। রাত তখন প্রায় দেড়টা। মিশু আর রুবা একই বিছানায়, আর পাশে আরেক বিছানায় আনিলা এবং সুমনা। আসলে তো দুটো রুমে বিছানা ছিল, কিন্তু আবিরের ঘটনার পর তারা কিছুটা ভয়ই পেয়েছে, তাই একই রুমে। ওদিকে একই রুমে ঘুমাচ্ছে আবির, সুমন, তারেক, গিয়াস, শিহাব এবং কামরান। তিন রুমের ব্যবস্থাকে দুই রুমে এনে এই অবস্থা। হঠাৎ রুবা জেগে উঠে বসল, মিশুও জেগে যায়। কিরে হতেছিস?
আরে না রে, বাথরুমে যাব। একা একা যেতে পারবি? উঠানোর ওই পারে কিন্তু। আমি বিএলসিসি করা মেয়ে মিশু, নো টেনশন, দশ মিনিটে আসছি।
রুবা মিশুকে কথা বলতে না দিয়ে উঠে হাঁটা দিল। নিচে নেমে দরজা খুলতে চোখ ধাঁধিয়ে দিল চমৎকার চাঁদের আলো। দুহাত দুপাশে নিয়ে রাত বিরেতে সে আড়মোড়া ভাঙল। ওই যে বাথরুম। পানি নিয়ে বাথরুম থেকে বের হতে চমকে ওঠে রুবা। হাত থেকে তার মগটা পড়ে যায়। দেখে সামনে মিশু।
তুই, তোকে না নিষেধ করলাম?
আরে একা একা তোর ভয় লাগে না?
কেন লাগবে, তোকে বললাম না, আশ্চর্য
না রে। বুঝেছি, আসলে 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 আমার একা একা খুব ভয় লাগে। মিশুকে দেখে একটু অবাক হয়েছে রুবার সত্যি, কিন্তু ভালোও লাগছে। যাক, রাত্রে গল্প তো করা যাবে। বেচারা মিশু গ্রামের ঠান্ডায় গলাটা বসে একেবারে নাকি নাকি হয়ে গেছে।
আয় হাঁটি। দেখ কত বড় চাঁদ।
হ্যাঁ রে, চাঁদটা আসলেই বড়।
এই চাঁদের আলো সব দেখা যায়, তাই না?
তা তো বটেই।
অনেক বছরের লুকানো অনেক কিছু।
কি রহস্য করছিস? মিশু কথা বলে হাঁটতে হাঁটতে যেতে থাকে পুকুরের দিকে। রুবাও অত কিছু খেয়াল করে না, হাঁটতে থাকে মিশুর সাথে। কুকুরটা জ্যোৎস্নার আলোতে সত্যি সত্যি ভয়ঙ্কর সুন্দর লাগছে। মিশুকেও কেমন যেন সুন্দর লাগছে, নিশ্চয়ই তাকেও।
মিশু, তোকে না অদ্ভুত সুন্দর লাগছে।
তাই তোকেও
বলছিস? ইস, যদি একটা আয়না পেতাম।
তুই জানিস না, জ্যোৎস্নায় নদী বা পুকুরের পানি আয়নার মতো হয়ে যায়। তুই পুকুরে তোর চেহারাটা দেখ।
তাই তো,
দাঁড়া বলে রুবা পুকুরের আরো কাছে যায়, আরো একটু কাছে এসে ঝুঁকি দেখতে যায় তার চেহারা। এমন সময় কেউ যেন পেছন থেকে তাকে ধাক্কা দিল মনে হয়। রুবা মিশুর দিকে হাত বাড়িয়ে দেখে মিশু নেই। ঝুপ করে রুবা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ হয়ে গেল রুবা বাথরুমে, মিশু উঠে বসল। পাশের বিছানায় সুমনা আর আনিলা, ওদেরকেও ডাকলো। এবার তিনজন মিলে বের হলো ভয়ে ভয়ে। ছেলেদের রুমের দরজায় গিয়ে তারা ডাক দেয়,
তারেক, আয় তারেক, সুমন, ভাইয়া, আয় ভাইয়া।
হঠাৎ দেখে হুড়মুড় করে জেগে উঠে ছেলেরা। শিয়াব দৌড়ে দরজা খুলে দিল।
কি হয়েছে তোর মিশু?
ভাইয়া,
রুবা অনেকক্ষণ হলো নিচে গেছে আর আসেনি, মাঝে আমি মগ পড়ে যাবার শব্দ শুনেছি, মায়া আমার খুব ভয় লাগছে।
রুবা ফিরে না আসার কথা শুনে চটপট সবাই ঘর থেকে বের হয়ে গেল। সে একই বিভৎস দৃশ্য আরেকবার, এই শীতের রাতে একটা মেয়ে গোঙাচ্ছে আর ভেজা কাপড়ে দেয়ালে মাথা চোখে ঢুকরে কেঁদে উঠল। তারেক আর গিয়াস এক দৌড়ে গিয়ে রুয়াকে প্রাণপণে জাগতে ধরে মিশু চিৎকার করছে,
ভাইয়া ভাইয়া দেয়ালটা ভেঙে গেল, দেয়ালে কিছু একটা আছে ভাইয়া, আমি দেখেছি দেয়ালের ছায়া আমাকে কিছু বলতে চায়।
সে আবার কামরান মিশুকে শক্ত করে ধরে, কেন যেন মনে হলো মিশুও লাভ দেবে পানিতে। পুরো ঘটনার আকস্মিকতায় স্থবির হয়ে গেছে বাকিরা। শিয়া মিশুকে ধরে রেখে মাথায় হাত বুলাতে থাকে।
কামরান, সুমন, আজকের রাতটাই, কালকে আমরা চলে যাব, না হলে মিশুও মরে যাবে অথবা হারিয়ে যাবে।
শিয়াবের এই কথায় চমকে উঠে সবাই।
মাইয়া, কি আছে এখানে, কি সে অভিশাপ, কেন এমন হচ্ছে?
শিয়াবের কথায় আর আনিলার প্রশ্নে সবাই থমকে গেল কিছুক্ষণের জন্য। ওদিকে রুবা একবার চিৎকার করে উঠল আর আবিরের মতোই জ্ঞান হারালো। রুবার মাথার পাশে পাখা ঘুরছে, বাকি সবাই গোল হয়ে বসে আছে। এত রাত যে ডাক্তারও আসেনি, নিজেরাই নিজেদের চিকিৎসা করছে। রুবার জ্ঞান ফিরতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুমনা। রুবার মাথায় ধীরে ধীরে হাত বুলাচ্ছে সুমনা। কামরান এগিয়ে এলো এবং জিজ্ঞেস করল,
রুবা কি হয়েছিল বলবে?
আমি নিচে নেমেছিলাম বাথরুমে যাব বলে, বাথরুমের কাজ শেষ করে যখন ফিরছি দেখি মিশু সেখানে দাঁড়ানো।
মিশুর কথা শুনে চমকে উঠে,
আমি নিচে একা যাইনি রুবা, সবাই মিলে একসাথে গেছি।
রুবা তুমি বলো।
রুবা তারপর একে একে বলে গেল কি করে সে পুকুর পাড়ে গেল, কেন সে মুখ দেখার জন্য ঝুঁকেছিল।
আমি জানি না কি আমাকে ধাক্কা দিল, কিন্তু আমি যখন হাত বাড়িয়ে মিশুকে ধরতে গেলাম দেখি মিশু নেই, আমি পানিতে পড়ে গেলাম, একেবারে নিচে, অনেক নিচে চলে গেলাম। এমন সময় দেখি মিশুর মতো একটি চেহারা, কিন্তু অল্প বয়সী। আমি ভয় পেয়ে যখন সাঁতরে উঠতে যাচ্ছি তখন কিছু একটা পায়ে জড়িয়ে যায়, তারপর জানি না কি হয়েছে, শুধু জানি একটা হাত আমাকে টেনে তুলছে।
রুবার নার্ভ বেশ স্ট্রং বলে বোঝা যাচ্ছে শক খেল এক নিঃশ্বাসে পুরো ঘটনা বলে গেল, আর এই প্রথম মুখ খুলল মিশু।
ভাইয়া, আমি এমন স্বপ্ন আগেও দেখেছি।
মানে কি বলছিস তুই?
হ্যাঁ ভাইয়া, আমিও দেখেছি, একটা হাত ধরে আমি পানি থেকে উঠে আসছি, কার হাত সেটা আমার মনেও নেই।
শিয়াব অনেকক্ষণ চুপ থাকে, চারপাশ দেখে, সবাইকে দেখে, এরপর সেও মুখ খুলে,
আজ তোদের একটা গল্প বলবো, আমাদের পরিবারের, আশা করি তোরা ছাড়া আর কেউ জানবে না। আসলে মায়ের নিষেধ ছিল বলে এতদিন বলিনি, কিন্তু আমি জানি আজ বা কালকের মধ্যে এর সুরাহা না হলে হয়তো সত্যি সত্যি একদিন কেউ কপাল ঠুকে মরে যাবে ওই পুকুরের পাশে।
কি ভাইয়া, আমিও তো জানি না।
তোর জানার কথা না, আসলে মনেও থাকার কথা না। তোদের বয়স তখন 6 কি 7।
তোদের মানে?
মানে আমাদের যমজ বোন ছিল মিশু আর নিশু। নিশু অনেক চুপচাপ, একটু বড় হবার পর থেকে আরো চুপচাপ হয়ে যায়। অবাক করার ব্যাপার ছিল ও কারোর সাথে মিশত না, পাড়ার কোনো মেয়ের সাথে না, শুধু ছেলেদের সাথে খেলত। একদিন মা টের পেলেন নিশু আসলে উভয়লিঙ্গ নিয়ে জন্মেছে। এ নিয়ে বাসায় অনেক হাঙ্গামা হয়। আমাদের রক্ষণশীল বাবা এটাকে মেনে নিতে পারতেন না, কারণে অকারণে নিশুকে মারতেন। 6 বছরের বাচ্চা নিশু এত মার সহ্য করতে পারত না। একদিন নিশু হারিয়ে গেল আর বাবা ওর জামা কাপড় সব পুড়িয়ে ফেললেন। আমাদের গ্রামে তখন এক শিল্পী ছিলেন, তিনি মিশু আর নিশুর একটা অয়েল পেইন্ট করেছিলেন। সেটাকে পানিতে ডুবিয়ে দিলেন। এই তো আমার মনে হয় নিশু কোনোভাবে অশরীরী হয়ে এখানে চলাফেরা করে আর চায় পুকুর থেকে ওর ছবি তুলে আনতে। ও হয়তো ওর অস্তিত্ব প্রমাণ করতে চায়।
সারাটা রুমে পিন পতন নিরবতা। সবাই ভাবছে এরপর কি হবে। তখন হঠাৎ করে নিশুর কিছু মনে পড়বে। ভাইয়া, আমি পুকুর পাড়ের দেয়ালগুলো ভাঙতে চাই। আমার কেন যেন মনে হয় নিশু আমার প্রিয় বন্ধু ছিল। আমি জানি নিশুর কি হয়েছিল। নিশুর কথায় সবাই চমকে ওর দিকে ফিরে তাকায়।
আমি বারবার চমকে উঠছি এবং প্রতি মুহূর্তে চমকে উঠছি এবং ভাবছি যে এরপরে কি হবে, এরপরে কি হবে। এবং অদ্ভুত ঘটনা, একটা অদ্ভুত একটা ঘটনা, সেই ঢাকা থেকে শুরু স্বরূপকাঠিতে গিয়ে একটা অন্যরকম কিছু আবিষ্কার, একটা পুকুর, যে পুকুরের পাড়ে বেশ মোটা মোটা দেয়াল, মানে সাধারণত যেরকম দেয়াল হয় সিমেন্টের সেরকম না, তার তুলনায় অনেক বড়। এবং আমরা প্রথমে দেখেছি মিশুর এক বন্ধু আবির, বোধ হয়
আবির
সে পুকুরে পানিতে ডুবে যায় এবং যখন তাকে পাওয়া যায় তখন সে
দেয়ালে
মাথা ঠুকছে, উল্টো পাল্টা কথা বলছে, সে স্বাভাবিক নয়। এবং পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে সে যে গল্পটা বলেছে, পানির নিচে তলিয়ে যাচ্ছিল এবং তার পা টেনে ধরছে এবং ঠিক মিশুর মতন ছোট্ট একটি মেয়েকে সে দেখতে পায়, যার চেহারাটা অবিকল মিশুর মতন কিন্তু একেবারে ছোট। এবং আমরা শুরুতেই দেখেছি যে মিশু রাতে একটা স্বপ্ন দেখে,
টেনে
তুলছে এবং প্রতিবারই কিন্তু কেউ কাউকে একটা হাত বাঁচিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং প্রচুর বন্ধু আছে লিখে পাঠিয়েছে যে মনে হয় মিশুর কিছু একটা হয়েছিল, কিছু তো একটা অবশ্যই হয়েছিল। এবং যেটা পরে আমরা জানতে পারলাম, পরে তাদের আরেকজন বন্ধু রুবাও এরপর এই ঘটনায় সবাই খুব ভয় পেয়ে যায় এবং এক ঘরে তারা সবাই একসঙ্গে থাকতে শুরু করে। প্রথম কথা ছিল যে আলাদা আলাদা শুবে, কিন্তু ছেলের এক ঘরে মেয়ের এক ঘরে চলে আসে। রাতে হঠাৎ একসময় উঠে দেখে মিশু, উঠে দেখে রুবা নেই। যেহেতু সেই দিন সন্ধ্যায় এরকম একটা বিকেলবেলায় এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, যে ঘটনায় সবাই খুব আতঙ্কগ্রস্ত এবং সেখানে তাদের যে গ্রামের যে চাচাটি বাড়িটি দেখাশোনা করতো, সোভান চাচা নাম তার, তাই তো, তার কথাবার্তা খুব একটা মানে পজিটিভ কিছু পায়নি। তিনি সবসময় একটা নেগেটিভ কিছু বোঝাতে চাচ্ছেন বা কোনো কিছু,
বাড়িতে একটি
অভিশাপ আছে এবং তিনি বলছেন শহরের পোলামায় অনেক স্মার্ট এই জন্য বুঝতে চায় না। তো স্বাভাবিক, শিক্ষিত ছেলেমেয়েরা বুঝতেই বা চাইবে কেন, কারণ এই ধরনের ভ্রান্ত বা ভুল বা এই ধরনের বিশ্বাসে কেউই বিশ্বাসী নয়। তো যেটা আমরা দেখছিলাম যে পরে আমরা দেখলাম যে যখন রুবা ফিরে এলো আবার মৃত্যুর মুখ থেকে, অর্থাৎ সেও পানিতে ডুবে মরেনি, সেও কিন্তু দেয়ালে মাথা টেকছে সেই অস্বাভাবিকভাবে। এবং একইভাবে তখন মিশু কথা বলে ওঠে এবং পরবর্তীতে তার ভাই বলে যে একটা কথা অনেকদিন বলা হয়নি, তার বাবা মারা গেছিল, সে অস্বাভাবিকভাবে মারা যায়। এবং তাদের মিশুর যমজ বোন বা উভয় লিঙ্গ ছিল, এটা কিন্তু এটা নিয়ে আমি পরে আলোচনা করব। তার সঙ্গে তার বাবা খুব দুর্ব্যবহার করত, যেহেতু আমাদের সমাজে এদের কোন সেরকম ভাবে স্থান নেই বা এদেরকে আমরা স্বীকৃতি দেই না। আমরা জানি যে এই সম্প্রদায়টা একটা বিশেষ সম্প্রদায় চলে যায় যারা এরকম উভয় লিঙ্গ থাকে, এবং তাদের খুব দুঃখজনক হলেও সত্যি কথা, তাদের কিন্তু কোন আইডেন্টিটি নেই। তারা যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চায় তাদের কিন্তু পাসপোর্টও থাকে না। খুবই দুঃখজনক এবং আমাদের সমাজ এত নেগেটিভলি তাদেরকে নেয় যে কারণে সন্তানই তো, একটা মার কাছে সন্তান, যেই উভয় লিঙ্গের হোক, ছেলে হোক মেয়ে হোক, তার কাছে তো সন্তান, তার অন্য বোধ, তার অনুভূতি, তার ভালো লাগা ভালোবাসা সবই তো আছে। এবং মিশু বলছে তাকে সে চিনে, ছোটবেলা তার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল, মনে হয় অনেক চেনে, আমি অনেক আমার মনে কিছু জানি। এবং দেয়ালটাকে সে ভেঙে ফেলতে বলছে বারবার। আমার মনে হয় যে মানে খুবই একটা ভয়ের তো একটা বিষয় আছেই এবং খুব একটা মর্মান্তিক, একটা খুব দুঃখজনক একটা ঘটনা লুকিয়ে আছে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এবং আমার ভীষণ খারাপ লাগছিল, সেটাই বলছি যে আমরা চেষ্টা করি কুয়ার সাথে সবসময় শেখাতে না, একটা এমন কিছু মেসেজ সবাইকে দিতে যেটা সবার খুব কাজে লাগবে, মানে সেটা আমরা ধারণ করতে পারি ভেতরে বা আমাদের মাথার মধ্যে যেটা ঢুকে যায় যে জিনিসটা আমরা করবো না বা এটা করা উচিত না, এটা করলে এটা হয়। একটা এই ঘটনাটা কিন্তু ভৌতিক না কি আমি এখন পর্যন্ত বলতে পারবো না, আমি বুঝতে পারছি না।
কিন্তু একটা বিষয় কিন্তু এখানে আছে আসলে, উভয় লিঙ্গ হলেও সে কিন্তু মানুষ।
সেটাই বলছি, উভয় লিঙ্গ হলেও সে মানুষ। যে মায়ের গর্ভে সে জন্মগ্রহণ করেছে সে মায়ের কাছে সে কিন্তু তার প্রিয় সন্তানের মতোই, যদিও তার বাবা তাকে সহ্য করতে পারছে না, তার জামা কাপড় পুড়িয়ে ফেলা হয়েছে এবং সবসময় তাকে মারধর করতো ছোটবেলা থেকে। তো এই জিনিসটা যেহেতু তারা যমজ
কিভাবে
হারিয়ে যায় সেটা অজানে, খুব দুঃখজনক ঘটনা একটা পরিবারের জন্য। আমার শেষের দিকটা আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, ভয় তো অবশ্যই আছে। এবং তখন সে গ্রামের একজন শিল্পী সেটা বলল যে একজন এদেরকে দুজনের একসঙ্গে অয়েল পেন্টিং করেছে, যেটা নাকি তার বাবা পানিতে ফেলে দিয়েছিল, পানিতে ডুবিয়ে ফেলা হয়। আর সেটাই কি ধারণা যে আসলে কি নিশু কোন অশরীরে কিছু, নিশু তাহলে কোথায় গেছে? তো আমরা বন্ধুরা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর আমরা আবার ফিরে আসবো। তার আগে জানিয়ে দিচ্ছি যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, ভয় হয়তো কাঁপছেন বা কেউ হয়তো ভয় বন্ধও করে দিয়েছেন শোনা, তারপরে যদি শুনতে ইচ্ছা করে শুনতে থাকুন, আমাদের লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে, প্রথমে ABC লিখে তারপর আপনার কথা, তারপর পাঠিয়ে দেবেন ট্রিপল টু ওয়ানে, অবশ্যই সঙ্গে আপনার নাম। আর আরজে শারমিনের ফ্যান পেজ এবং ABC রেডিও FM 89.2 ফ্যান পেজ আছে। আর সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দ।
কুয়াশা চলছে ABC রেডিও FM 90.2, সঙ্গেই থাকবে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো। বিরতিতে যাবার আগে আমরা যখন শুনছিলাম যে নিশু কেঁদে কেঁদে বলছে যে আমি পুকুর পাড়ের দেয়ালগুলো ভাঙতে চাই, আমার কেন যেন মনে হয় নিশু আমার খুব প্রিয় বন্ধু ছিল। এবং সে বলছিল অনিন্দ যে সে জানে নিশুর কি হয়েছিল, এবং নিশুর কথায় সবাই খুব চমকে যায় যে নিশু কি করে জানলো নিশুর কি হয়েছিল। সে তো তখন অনেক ছোট ছিল এবং সবাই তো জানে যে নিশু হারিয়ে গিয়েছিল। তো আমরা এখন জানবো যে নিশুর কি হয়েছিল, আমরা বাকি ঘটনাটা শুনবো এখন। কুয়াশার একদম শেষ পর্বটা এখন আমরা শুনছি। সঙ্গে আছি শারমিন,
আর আমি অনিন্দু।
আর কুয়াশা যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে লিখতে হবে ABC আর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন ট্রিপল টু ওয়ানে। উঠেই শিহাব সবার আগে মাকে সব কথা জানালো। মা বললেন মিশুর কথা মতো কাজ করতে। সবাই এখন পুকুর পাড়ে, সোবান সাহেব, সাদিক মিয়া আর ছেলেমেয়েরা একপাশে দাঁড়িয়ে দেখছে, আর দুইজন দিন মজুর পুকুরে নেমেছে। হঠাৎ তারা ভেসে উঠল একটা রং নষ্ট হয়ে যাওয়া ছবি, অয়েল পেন্টিং পলিথিন দিয়ে মোড়ানো। দেখা যাচ্ছে ছোট্ট মিশু আর নিশুর হাসি মুখ, কি মায়া দুজনের হাসিতে, একদম একরকম দেখতে। মিশু ছবিটা গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হারিয়ে যাওয়া সেই ভাই বা বোনটার জন্য। ওদিকে শিয়াব হাঁটতে হাঁটতে দেয়ালের কাছে যায়, যেখানটা আবির আর রূপা মাথা ঠুকেছিল সেখানে আলতো করে টোকা দেয়। টোকা দিয়ে অবাক হয়ে যায়। এমন সময় বের হয় আরেকটা দড়ি দিয়ে পেঁচানো সিন্ধুকের মতো, সেটা খুলতে জামা জুতো কত কিছু বের হয়ে গেল, একটা চিঠিও বের হল। শিয়াব সেটা হাতে নেয়, হাতে নিয়ে পকেটে রাখে, এরপর সোবান সাহেবের কাছে যায়।
চাচা, আমি আসলে দেয়ালটা ভাঙতে চাই।
শিয়াবের কথা শেষ হতে পারল না মজুরদের চিৎকারে। সবাইকে অবাক করে দিয়ে মজুরা হাতে নিয়ে উঠল একটি বাচ্চার হাত ও পায়ের হাড়। হাড্ডি বের হতেই সোবান কাকা সব সামলে নিলেন।
আরে কার না কার হাড্ডি পড়ে আছে, বাদ দাও।
হঠাৎ করে দেয়ালটা খসে পড়ল, সেখান থেকে ধুপ করে আরো একটা কিছু খসে পড়ল, করটি, একটা ছোট্ট বাচ্চার করটি। করটিটা দৌড়ে এসে মিশু হাতে নেয়, কাঁদতে থাকে, ওর বোনের করটি অথবা ওর ভাইয়ের, এত প্রিয় যার সাথে সে এই পৃথিবীতে এসেছিল, এই সেই মানুষটির করটি। ফিরে আসছে দলটা চুপচাপ, কোনো কথা নেই। কিছু সত্য তারা জেনেছে, আরো কিছু সত্য জানার বাকি আছে, যা জানে শিহাব। আসার আগে সাহেবরা সবাই মিলে শিশুর করটির দাফন করে এসেছে। সোবান সাহেবের ধারণা, নিশু পানিতে ডুবেই মারা গিয়েছিল বলেই পুকুরের অভিশাপ ছিল, যে কারণে তাদের বাবা মারা গেছে পুকুরে ডুবে। কিন্তু সোবান চাচা বুঝতেই পারেননি করটিটি কি করে দেয়ালে চলে গেল, সেটা জানে এবং বুঝতে পেরেছে কামরান, আর বাবার চিঠি পড়ে জেনেছে শিহাব নিশুকে বাবা খুন করেছে, কারণ নিজের সন্তানদের মাঝে উভয় লিঙ্গ সহ্য করতে পারছিলেন না। একদিন পুকুর পাড়ে নিয়ে যান বাবা তাকে সাঁতার শিখাবেন বলে। নিশু অনেকদিন পর বাবার আদর পেয়ে খুশিতে পানিতে নামে, কিন্তু বাবা আদর করেননি, পানিতে ডুবিয়ে মেরেছিলেন নিজ সন্তানকে। এরপর ধর থেকে মাথা আলাদা করে পুঁতে ফেলেন পুকুরের পাশের দেয়ালে, কিন্তু নিজের কৃতকর্ম সহ্য করতে না পেরে পুঁতে রাখা করটির দেয়ালে মাথা ঠুকেছিলেন একদিন রাতে, আর সেদিন রাতেই পানিতে লাফ দিয়েছিলেন তিনি, প্রাণ হারান তিনি নিশুরি।
শিয়াব একটা কথা, তোরা এতগুলি ভাই বোন, কিন্তু কেন শুধু মিশুই নিশুকে দেখত?
আমার ধারণা ওরা জমজ ছিল, তাই বাবার পিছে পিছে মিশুও গিয়েছিল এবং পুরো ঘটনাটা দেখেছে। প্রথমে সে শকটা হজম করতে গিয়ে চুপ মেরে গিয়েছিল, পরে হয়তো সময়ের সাথে ভুলেও গিয়েছিল, কিন্তু ওর অবচেতন মন ঘটনাটাকে ধরে রেখেছে এখনো, বুঝলি?
আন্টিকে বলেছিস?
না থাকুক না, বাবা যে ভুল করেছিল সেটা উনি বুঝতে পেরেই আত্মহত্যা করেছিলেন। কে কিভাবে জন্ম নিবে এটা তার হাতে থাকে না, বাবা এটা বুঝেছিলেন, কিন্তু অনেক পরে, তাই নিজেই নিজের জীবন নিয়েছেন। বাকিদের এত সব জানার দরকার না, বরং আমরা এই শিক্ষাটা নেই সবাইকে আমাদের সম্মান করা উচিত, সবার বেঁচে থাকার অধিকার আছে।
কিন্তু শিহাব, ছায়া দিয়ে মিশুকে ডাকা, পানিতে মিশুকে দেখা, এসব কি?
পানিতে দেখাটা সিম্পল, সবাই আসলে পেইন্টিংটাকেই দেখত, কিন্তু তখন ভয় পেয়ে থাকতো বলে মনে করতো সত্যিকার, আর বাকিগুলো ধরে নিচ্ছি কল্পনা। জানিস তো অনেক কিছুরই ব্যাখ্যা পাওয়া যায় না, আমাদের প্যারাসাইকোলজিও তো তাই বলে, রাইট?
রাইট, যেমন ধর শখ পেয়ে দেয়ালে মাথা ঠোকার কোনো ব্যাখ্যাই নেই, হয়তো কোনো অপ্রাকৃতিক শক্তি চেয়েছে নিশির সম্পূর্ণ দেহের দাপন হোক, তাই না?
চল চা খাই।
কামরান আর শিহাব ওদের ইউনিভার্সিটির রুম থেকে বের হয়ে ক্যান্টিনের দিকে গেল, গাছের পাতাগুলো নড়ছে, ছায়া পড়ছে ওদের উপরে। ওরা লক্ষ্য করল না একটা ছায়া কিন্তু ওদের, আর সেই ছায়াটা ওদের অনুসরণ করছে। অনুসরণ বন্ধুরা, শেষ হলো আজকে আমাদের কুয়াশার রহস্যের কাহিনী। আমরা এতক্ষণ ভীষণ রকম ভাবে ডুবেছিলাম আজকের কাহিনীতে, কি বল অনিন্দ্য? এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলবো যেটা পরতে পরতে বা প্রতি মুহূর্তে মুহূর্তে শুধু ভয় আর ভয়, এবং একেবারে শেষে গিয়ে রহস্য উন্মোচিত হয়েও হলো না। একটা ধারণা করা গেছে যে যেহেতু সন্তানটি উভয় লিঙ্গ ছিল, তাই মিশুর বাবা সন্তানটিকে ডুবিয়ে মেরেছে, এবং যেটা মিশু দেখেছিল এবং দেখবার পর সে ছোটবেলা কিন্তু অনেকদিন চুপচাপ থাকতো, কথা বলতো না কারোর সঙ্গে, সেটা আমরা শুরুতে শুনেছি, পরে আস্তে 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 সে স্বাভাবিক হয় এবং তার মনের মধ্যে সেই ঘটনাটা গেঁথেছিল পরবর্তীতে, যেটা সে স্বপ্নে দেখত, যেটা
ছোটবেলায় দেখেছে, তো সাবকনশিয়াস মাইন্ডে আসলে রয়ে গেছে,
রয়ে গেছে। তো আমি এই ফাঁকে জানিয়ে রাখি, আজকে আমাদের যে কাহিনীটি তৈরি করেছে এবং স্ক্রিপ্ট তৈরি করেছে, তার নাম হচ্ছে রুম্পা ফারজানা জামান, সৈয়দা রুম্পা ফারজানা জামান বা রুম্পা জামান নামেই আমি তাকে বেশি ভালো করে চিনি। আর অভিনয় অংশ পরিচালনা করেছেন যথারীতি সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খালিদ, এবং অভিনয় করেছেন সাকি, মিলু, আফরোজা, কাঞ্চন, কুমকুম, উৎপল, শাকিল, কাফি, মনির, তুষার, মঞ্জু এবং খালিদ। আর আজকে প্রচুর বন্ধুও লিখেছে এবং তারা ভয় পেয়েছে, আমি এতক্ষণ তো আর পড়বার সুযোগ পাইনি, এখন একেবারে নিচ থেকে মানে লাস্ট এস এম এস টা যে এসছে সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। সোহেল চিটাগং থেকে লিখছে, গল্পটা খুবই কষ্টদায়ক। হ্যাঁ, খুব ভয় ছিল ঠিকই, কিন্তু শেষটা এত পরিণতিটা খুবই করুণ এবং মর্মান্তিক, এবং শেষ হয়েও কিন্তু শেষ হয়নি। একটা ছায়া কিন্তু তারা যখন ক্যান্টিনে বসেছিল অনিন্দ, একটা ছায়া কিন্তু অনুসরণ করছিল, মনে হচ্ছিল কেন জানি টু বি কন্টিনিউড, যেরকম থাকে সেরকম কিছু একটা সিকুয়াল টু হতে পারে, যেরকম জানি না হয়তো বা ভবিষ্যতে যদি টুম্পা ফারজানা এটা নিয়ে আবার বাড়তি লিখতে চায় কখনো সে লিখতেই পারে। কুয়াশা দেখতে আমার, কুয়াশা দেখতে না আসলে কুয়াশা কিন্তু দেখা যায়, আমরা যেভাবে শোনাই চোখ বন্ধ করে আমার মনে হয় পুরোটা একটা ছবির মতন দেখা যায়। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আবার খুব ভয় লাগে, কারণ শ্যামিন আপু আমার খুব ভয় করছে। গাজীপুর থেকে, গাজীপুর আমার দেশ, কালীগঞ্জ থেকে লিখেছে, কিন্তু নামটা পাঠাওনি ভাই। আর নোবেল লিখেছে নিউ মার্কেট চিটাগং থেকে যে শ্যামিন আপু আজকে কুয়াশা অনেক ভয় লেগেছে। আমার নাম জনি, জনি দে, আমার ভীষণ ভয় লাগছে আপু, কিন্তু অনেক মজাও লাগছে, ভীষণ ভীষণ আনন্দ লাগছে, ধন্যবাদ। রিজভি লিখেছে চিটাগং থেকে, জটিল হচ্ছে এমন ঘটনা যেটা খুবই রহস্যের, আমি শারমিন আপুর সঙ্গে তার নানু বাড়ি যাব ঘুরে দেখার জন্য, আমি নিজেই কখনো যাইনি স্বরূপকাঠি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি গেলে আমিও যাব, তুমি যদি যাও তাহলে আমাকে নিয়ে যাও, এবং আমাদের যে আরেকজন আমাদের স্ক্রিপ্ট লেখেন তার বাড়িও কিন্তু স্বরূপকাঠি, আমি জানতাম না আজকেই জানলাম তো। দেখি রুম্পা জামানের বাড়িও নাকি দাদা বাড়ি বোধ হয় স্বরূপকাঠি, নানা বাড়ি, আমার নানা বাড়ি স্বরূপকাঠি, আমরা একদিন দলে বলে চলে যেতে পারি, তবে খুবই খুশি হব যদি সেখানে সেরকম কোন দেয়াল ঘেরা পুকুর না থাকে, সেরকম যদি কিছু দেখতে পাই তাহলে আমি তুই সেদিনই আবার বিকেলে লঞ্চে রওনা হয়ে যাব। আচ্ছা, আর সাধন লিখেছে দিস ইজ ভেরি প্যাথেটিক অ্যান্ড স্যাড স্টোরি, আই এম শকড। আসলে খুবই প্যাথেটিক এবং খুব শকড, এবং একটা মা কিন্তু এরকম কাজ করতে পারত না, বাবারও করা উচিত না, এরকম সন্তান হতেই পারে। আমরা এরকম অনেক ঘটনা দেখি আমাদের জীবনে, এরকম প্রচুর ঘটনা আমার জানা আছে, অনেক ঘটনা যারা নাকি এরকম উভয়লিঙ্গ থাকলে, উভয়লিঙ্গ সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তারা একসময় নিজের ইচ্ছাতেই চলে যায়, কারণ তারা দেখে যে তারা বাড়িতে খুব অবহেলিত, তারা অন্য যে সন্তানটি যেরকম ভালোবাসা স্নেহ বা যে অধিকার নিয়ে বড় হচ্ছে তারা সেটা থেকে বঞ্চিত। তা আমাদের সমাজটাকে আসলে পাল্টাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, যার সন্তান তাকে সাহসী হতে হবে এবং এই জিনিসটাকে খুব সহজে নিতে হবে। পৃথিবীতে অনেক আছে এরকম, অন্য কোন দেশে আমাদের মতন এরকম ঘটনা আদৌ ঘটে কিনা সন্দেহ আছে, কারণ তারা নিজেদেরকে এই সমস্ত ক্ষেত্রে অনেক শিক্ষিত করে তুলেছেন, যেটা আমাদেরও শিক্ষিত হওয়া দরকার। শুধু যে যৌতুকের জন্য বলি হচ্ছে বা খুন হচ্ছে বা অন্যান্য ঘটনা ঘটছে, এগুলি কিন্তু অপরাধ বা এগুলি কিন্তু মর্মান্তিক নয়, এই ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু কম মর্মান্তিক নয়, এগুলো নিয়েও কিন্তু যে সমস্ত এনজিওগুলো কাজ করছে, তারা করছে অনেক, এবং যারা আছেন এরকম অনেক কিছু, আমার মনে হয় আমাদের অনেক কিছু করার আছে এগুলো নিয়ে, মানুষকে সচেতন করার জন্য, বিশেষ করে যাদের এই ঘরে এই ধরনের শিশু জন্ম নেয় তাদেরকে বুঝিয়ে বলা বা কাউন্সিলিং করা বা তাদেরকে ওইটুকু সাহস দেয়া যে না আপনার সন্তান যদি স্কুলে ভর্তি করতে হয়, অনেক সময় দেখা গেল স্কুল থেকেও তাকে রিজেক্ট করে দিচ্ছে যে এরকম আমরা স্কুলে পড়াবো না, হয়তো প্রথম থেকে বোঝা যায় না, একটা সময় গিয়ে বোঝা যায়। তো এই জিনিসগুলো থেকে, এগুলো আমাদের যে সামাজিক দায়বদ্ধতা বলবো না, এগুলি সামাজিক কিছু, আমাদের সমাজের কিছু বাজে জিনিস আছে, খারাপ জিনিস, নেগেটিভ সাইড আছে, এগুলো দূর করতে হবে সর্বপ্রথম, এই অন্ধকারগুলো দূর করতে হবে,
আন্তরিকতা
অবশ্যই অবশ্যই সমাজ থেকে দূর করতে হবে, এবং সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে, যে লড়াইটা করতে হবে সেটা হচ্ছে পরিবারের মানুষকে, সমাজের সঙ্গে। আর লিখেছে আবু বক্কর ড্যামরা থেকে, আপু অনেক ভয় পাচ্ছি, এত ভয় দিলে মারা যাব না, মারা যাওয়ার মতন সেরকম ভয় পেতে বলেইছি, যাদের দুর্বল চিত্ত তারা না শুনলেই ভালো, তোমার যদি মারা যাওয়ার মতন অবস্থা তাহলে না শোনাই ভালো। আপু এবং ভাইয়া আজকে অনেক ভালো লাগছে, বাট এনজয় করছি, আমি আমি প্রেগনেন্ট, প্লিজ দোয়া করো আমার যেন টুইন বেবি হয়, তাহলে তোমাদের মিষ্টি খাওয়াবো, বিশেষ আয়োজন, আচ্ছা বিশেষ আয়োজন মানেই কুয়াশা, অনেক ধন্যবাদ, অবশ্যই তোমার মনের আশা যত যেন উপরওয়ালা পূরণ করে সে দোয়াই করব। তবে তোমার সন্তান, কন্যার সন্তান হোক বা ছেলে সন্তান হোক বা যাই হোক, তোমার কন্যার সন্তান, তোমার সন্তানকে তুমি, আজকে ঘটনাটা তো শুনলে আমার আর কিছু বলার নেই, তুমি তোমার সন্তানকে তুমি তোমার মতো করে বড় করো,
হ্যাঁ,
কোনো দ্বিধা না রেখে।
এই সময়টা আসলে এরকম ভয়ের বা এরকম
এটা খুব চমৎকার একটা কথা বলেছে অরিন্দ। আমরা অসুস্থ বলি, অসুস্থতার মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। মাতৃত্ব কিন্তু কোনো অসুস্থতা না, এটা একটা একটা অবস্থা, একটা সময়ে বা একটা সময়তে একটা মেয়ে মা, অধিকাংশ মেয়েই মা হয়, এক ধরনের শারীরিক পরিবর্তন। এই সময় যখন বড়রা যেরকম মুরব্বীরা বলেন যে ভালো জিনিস দেখতে হয়, ভালো কিছু খেতে, ভালো খাওয়ার কথা বলে, ভালো কিছু দেখলে বা ভালো গান শুনলে তোমার শরীরে যে সন্তানটিকে বা আপনার শরীরে যে সন্তানটিকে ধারণ করছেন তার উপরে একটা ভালো প্রতিক্রিয়া হয়। তো আমার মনে হয় গুয়াশ, আপনি যে কদিন প্রেগনেন্ট আছেন আপনি প্লিজ শুনবেন না, কারণ অনেক সময় অনেক কিছু হয়, তো আপনি ভয় পেয়ে গেলে আপনার ভেতরে যে শিশুটি আছে তার হয়তো ক্ষতি হতে পারে। আবু বকর ডামরা থেকে লিখেছেন, আচ্ছা সে আরো একবার লিখেছে, প্রচুর একই SMS এসছে চারটা। আচ্ছা নাজ লিখেছে তেজগাঁও থেকে, হাই আপু, তোমাদের নতুন বন্ধু, প্লিজ SMS টা পড়ো, আমার মনে হয় নিশুর বাবা তাকে মেরেছে এবং দেয়ালের মাঝে তার লাশ আছে। আচ্ছা এটা কিন্তু বেশ আগে এসেছিল, 1:06 কি আমরা শেষ করেছি? হ্যাঁ বোধ হয় তুমি বোধ হয় পরে শুনেই পাঠিয়েছ আমার মনে হচ্ছে, প্রেডিক্ট করোনি। তো যাই হোক, প্রেডিকশন হতেও পারে, অনেকেই অনেক কিছু প্রেডিকশন করেছিল। সোহেল লিখেছে শেরপুর গাজীপুর থেকে, শারমিন আপু ভালো আছো? খুব ভালো লাগছে। আমি বাংলাদেশ টিমকে উইশ করতে চাই যেন 2010 মতো আবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ বাংলাদেশ করতে পারে, কুল বয় সীমান্ত মিরপুর। আচ্ছা কুয়াশার মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম কোথা থেকে ঢুকে পড়লো আমি জানি না, তবে অবশ্যই আমরা চাইব বাংলাদেশ ক্রিকেট টিম যাতে আবার হোয়াইট ওয়াশ করতে পারে নিউজিল্যান্ডকে। আচ্ছা ফাইজুল ইসলাম কক্সবাজার থেকে লিখেছে, শারমিন আপু কি কি ব্যাপার, গল্প শোনার সময় মাঝে মাঝে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায় কারণটা কি? এটা তো আমি বলতে পারবো না তুমি কিভাবে শুনেছো, তুমি যদি অনলাইনে শুনতে পারো, নেটে শুনে থাকো, অনেক সময় নেটে তোমার ডিস্টার্ব হতে পারে, হয়তো তোমার নেটের লাইন ঠিক ছিল না সে কারণে। কিন্তু রেডিওতে শুনলে অথবা মোবাইল ফোনে যদি তোমার রেডিও থাকে সেখানে যদি তুমি শুনে থাকো সেখানে কিন্তু এরকম হবার কথা না, তাহলে তোমার যেটাতে শুনছো সেই যন্ত্রটিতে কোনো সমস্যা আছে। শারমিন আপু, আমার ফ্যামিলির সবাই বলে আমি খুব সাহসী আর ABC-র কুয়াশা আমায় আরো ব্রেভ করে দিয়েছে, থ্যাংকস ABC মরিয়ম, ভালো তো। আর আমি খুব মন দিয়ে শুনছি, নাম পাঠাইনি, নাম না জানা এক বন্ধু। শারমিন আপু গল্পটা খুবই ভয়ানক, শুনে খুবই ভয় লাগছে, আবার ভালো লাগছে আবার ভয়ও লাগছে। আবু বকর বারবার লিখে পাঠাচ্ছে। আচ্ছা আমি সুমন, শারমিন আপু কেমন আছে? আমি এখন পড়ছি আর কুয়াশা শুনছি, আপু আমার জন্য একটু দোয়া করো, আমার সামনে পরীক্ষা, তাই আপু আজকের কুয়াশা আমার শুনতে, বাকিটা আসেনি ভাই। আচ্ছা তুমি কি পড়বে?
অনেক কমেন্ট এসছে। তেহসিন তাশি উনি লিখেছেন, চোখ বন্ধ করে শুনছি কারণ মনে হচ্ছে চোখ খুললে আমিও ছায়া দেখতে পাবো, ভয়ে একেবারে বরফ, প্রত্যেক মুহূর্তেই ভয় পেয়ে অস্থির, বারবার হার্টবিট অফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আনিসুর রহমান পাঠিয়েছেন, একটু ভয় একটু রহস্য সব মিলে ভালো লাগছে, থ্যাংকস টু ABC রেডিও। রোকন মাহমুদ লিখেছেন, এছাড়া তারিফ মাহমুদ মিনহাজ উনি লিখেছেন, গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে, খুব হরিবল, ও আই এম শিওর আই কান্ট স্লিপ টু নাইট।
আমার মনে হয় আজকে অনেকেই ঘুমোতে পারবে না রাতে।
হিমালয় উনি লিখেছেন, পুকুরে ওয়াল ভাঙলে দেখা যাবে তাতে নিশুর লাশ। নিশুর লাশ হয়তো দেখা যায়নি,
তার মাথা খুলিতে
পাগুলিটা শুধু পাওয়া গেছে। জাবিহুল খান রোহান উনি লিখেছেন, আজকের এপিসোড ভীষণ ভালো লাগছে, নাজমুল ইসলাম শারমিন আপু অনেক ভয় দিয়ে গল্পগুলো বলতে পারা ভালো লাগছে। বোরহানউদ্দিন উনি লিখেছেন, ভয়ে কাহিনী শুনতে শুনতে আর ভয় পাই না আমরা সবাই, শারমিন আপু রহস্য কেমন জানে।
আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্যান পেজ থেকে পড়ছি। রাশিদুল হক নয়ন লিখেছেন, আজকের কুয়াশা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, একদম সঠিক কথা, আমি প্রত্যেকটা কুয়াশাতে কিন্তু আমাদের কিছু কিছু একটা ভালো মেসেজ থাকে, সেটা ভূতের গল্প হোক, মার্ডার হোক, এনিথিং, রহস্য যাই থাকুক না কেন, একটা কিছু থাকে যেটা থেকে আমরা একটা ভালো কিছু শিখতে পারি, বা সেটা যেটা আমরা ভাবাই মানুষকে, একটা কিছু নিয়ে ভাবতে সাহায্য করি আমরা এই অনুষ্ঠানটার মাধ্যমে, রহস্যের হোক আর ভয়েরই হোক। স্বপ্নিল সোহাগ বলেছে, শারমিন আজ তোমাকে ভূতে ধরবে, আমাকে যদি ভূতে ধরে তাহলে তোমাকেও ছাড়বে না। মুশফিকুর রহমান অপু লিখেছেন, শারমিন আপি, ভেবেছিলাম আজ খুব ভয় পাব, তা পেয়েছি, বাট আজ গল্প শুনে কাঁদব ভাবি নাই। এই দেশটা ওয়ার্ল্ডের সব থেকে বেশি সুন্দর, বাট মানুষগুলি নয় কেন, উভয় লিঙ্গ নিয়ে জন্ম তো পাপ নয়, অবশ্যই আমাদের দেশটা সুন্দর। আসলে মানুষ কিছু কিছু মানুষের আসলে আমরা খুব অন্ধ কিছু জিনিসে বিশ্বাস করি, আমরা কিছু কুসংস্কারে বিশ্বাস করি, এর মধ্যে কিন্তু অনেক কুসংস্কারের ব্যাপারও থাকে, যে একটা সন্তান যদি এরকম জন্ম হয়, অনেকেই বলতে শুনেছি যে সেই সংসারে কোনো আয় উন্নতি হয় না বা ভালো হয় না, এটা অশুভ কিছু সেরকম বলা হয়, এবং বাচ্চাটাকে, আমার আসলে বলতে খুব খারাপ লাগছে, বিষয়ে আমি যেতে চাচ্ছি না, এই এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে, এই ভয়গুলো থেকে, এই বাজে জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা জীবনকে তো কোনোভাবে নষ্ট, জীবন যখন পৃথিবীতে যখন এসেছে তখন তো তাকে কোনোভাবেই
শেষ করে দেওয়া
যায় না, আর এখন কিন্তু চিকিৎসার মাধ্যমে অনেক কিছু করা যায়, সুতরাং সেই ক্ষেত্রে ভাবা যেতে পারে। এবং এটা নিয়ে আমি জানি না, আমাদের সমাজবিদ যারা আছেন তারা হয়তো অনেক সময় অনেক অনেক কিছু লেখেন, অনেক সময় আমরা পত্র পত্রিকা লেখা পড়তে পাই, কিন্তু আরো কিন্তু ভাববার, তারা লিখে যাবেন আর আমরা শুধু পড়ে যাব, কিন্তু আমরা কিছু কাজ করব না, এটা নিয়ে ভাববো না, আমরা যেন সেখানে আটকে না থাকি, আমরা যেন এটাকে এগিয়ে যাই, সে তাদের ভাবনাগুলো নিয়ে, আমাদের ভাবনাগুলো নিয়ে আমরা যাতে এগিয়ে যাই, এদের জন্য যাতে আমরা কিছু করতে পারি,
তাদের পাশে থাকি যেন আমরা।
মনমোহন মাসুদ দেখেছে, শ্যামিন আপু তোমার সাথে একমত না, কে বলেছে কুয়াশা শিক্ষণীয় মেসেজ দেয় না, আমি তো একবারও বলিনি, কুয়াশা আমাদের টিনে টুপটুপ করে পড়ে আমাদের অনেক কিছু শেখায়, সমাজ সম্পর্কে কম শিখিনি কুয়াশা থেকে, যদিও বা প্রয়োগ বাকি। আর রুম্পাপুর স্ক্রিপ্ট নিয়ে বলবো নাকি গল্প নিয়ে নাকি তোমার গল্প বলার স্টাইল নিয়ে নাকি মিউজিক নিয়ে, টোটালি আমাকে কুয়াশায় ফেলে দিল, আর আমার কাছে কুয়াশার অনেক মিনিং আছে এখানে, শুধু তোমার জন্যই। তা অনেক ধন্যবাদ যেভাবে লিখেছে, মনোন্দন ছোট কালেকশন করে দিয়েছে, আমি কখনো বলিনি যে শিক্ষণীয় মেসেজ দেন, আমি বরঞ্চ যারা এই কথাটা বলেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং বলেছি যে হ্যাঁ আমরা কিছু শিক্ষণীয় মেসেজ অবশ্যই থাকে। নয়ন রাশিদুল হক নয়ন পাবনা থেকে লিখেছে, এতদিন কুয়াশায় যে ভয় পাইনি আজ কুয়াশা শুনে যে ভয় পেয়েছি। জাকির খান লিখেছেন, ছায়াটা যে ওদের ফলো করছে তা এটা যে পাঠিয়েছে ওই জানে কিভাবে হতে পারে। অসম স্টোরি লিখেছে, জসিমউদ্দিন হাফিজ আহমেদ উল্লাহ লিখেছে, আপু ও ভাইয়া অনিন্দ ভাইয়াকে ধন্যবাদ এমন একটি ঘটনা শোনাবার জন্য। অসাধারণ একটি ভৌতিক কাহিনী লিখেছে রকিব খান অর্প। মোহাম্মদ আলামী লিখেছে, আমি ভয় পেয়েছি। স্মার্ট অন্ত লিখেছে, শেষ ঘটনাটা হৃদয় বিদারক কিন্তু ভয়ও লেগেছিল। শাহেদ হোসেন লিখেছে, আমার এখানে কুয়াশা পড়ে না, পরে এবিসি রেডিওতে, একদম সত্যি কথা, কিছুদিন পরে সব জায়গাতেই বাংলাদেশে কুয়াশা পড়বে, এবিসিতে তো পড়বে, অন্য জায়গাতেও কুয়াশা পড়বে, বেশি বাকি নেই। ফজলুর রাব্বি লিখেছে, আজকের কুয়াশা মারাত্মক ছিল, কুয়াশার রক্স, থ্যাংক ইউ। সিং সিং মারমা লিখেছে, আপি অ্যান্ড ভাইয়া খুব ভালো লেগেছে আজকের স্টোরিটা, আর সাথে সাথে হরর মুভি দেখছি, খুব খুব ভালো একটা মুহূর্ত চলছে, অসম। রাজিয়া মনামি লিখেছে, শারমিন আপু তোমার আচ্ছা যাক, এটার কোন উত্তর নেই। স্বপ্নিল সোহাগ লিখেছেন, আমি সানি না, আমি জানি শারমিন আজকে তোমাকে ভূতে ধরবে, ঠিক আছে আমি প্রস্তুত, আমি একটু ভূত দেখতে চাই, কখনো দেখিনি তো, একটু দেখি, হয়তো বা সে আমাকে কনসিডার করতে পারে কুয়াশার আয়োজন করি বলে, তাদের কথা শোনাই, হ্যাঁ তার হয়তো সেই ক্ষেত্রে আমাকে বন্ধু ভাবতে পারে। এই গল্প আমাদের বিবেককে নাড়িয়ে দিল, এ যেন গল্প নয় মানবতার ক্লাসরুম। এম এইচ মাহি লিখেছেন, রিয়াজ পিটুল লিখেছে, আজকের গল্পটা আমার কাছে অনেক করুণ কাহিনী মনে হল। জুনায়েদ ইসলাম রোহান লিখেছেন, আপু খুব ভয় লাগছে। জাহিদ হাসান জুনিয়র লিখেছেন, ধানমন্ডি থেকে, অসম লাগলো কুয়াশা শুনে। মিসবাহুল করিম আমার লিখেছে, আজকের গল্পটি খুবই মর্মান্তিক এবং ভয়ানক ছিল। আর গোলাম মুর্তজা লিখেছেন, আমার মনে হয় ছায়াটা হচ্ছে নিশু, হ্যাঁ হতে পারে। আজকের কুয়াশা থেকে একটি হন্টেড মুভি তৈরি করা যেতে পারে, যার নাম, যার নামই হবে কুয়াশা। লিখেছে রাকিব খান অর্প, মামুনুর রশিদ বিজয় লিখেছে আজ একা শুতে পারলাম না, ভাইয়ের পাশে শুতে হল, ভয় পাইনি তবে স্টোরিটা অন্যরকম। নাফিস আহমেদ আরিয়ান লিখেছেন, মেহেদি হাসান মুন্না লিখেছে ভয়ও পাচ্ছি আবার ঘুমও পাচ্ছে, জাহিদ হাসান জুনিয়র লিখেছেন অসম কুয়াশা স্টোরি আমার খুব ভালো লাগলো আপু, আই লাইক কুয়াশা। আর মোহাম্মদ সজীব লিখেছেন, সবুজ লিখেছেন, আমি কুয়াশা শুনি শুনে কোনোদিন ভয় পাইনি কিন্তু আজ আমি অনেক ভয় পেয়েছি, জানি না আজ রাতে কিভাবে ঘুমাবো। আর তুমি পড়তে পারো ওখান থেকে, কার আমাদের কিন্তু মাঝখানে আমরা যখন কথা প্রথম দিকের প্রথম অংশে আমাদের প্রথম ঘন্টায় যে গল্পগুলো পড়েছিল সেটা নিয়ে কিন্তু রনককে নিয়ে অনেকে বলেছে সুইসাইড করেছে, সেগুলো ছিল। এত কয়েক হাজার কমেন্টের মধ্যে আমি সেটা খুঁজে পাচ্ছি না, আমি চেষ্টা করছি খুঁজতে, তুমি ওখানে কোন SMS যদি পাও তাহলে পড়তে পারো।
বাঁধন উদ্দিন উনি অনেকগুলো SMS পাঠিয়েছেন, প্রায় একই জিনিস যে উনি ভয় ঘুমাতে পারছেন না, আবার কখনো বলছেন যে আবিরের সাথে আমিও গোসল করব পুকুরে, আশা করি
ভয় ঘুমাতে পারছেন না আর আবিরের সঙ্গে পুকুরে গোসল করতে যাবেন
এরকম। আমিনুল হক মনি উনি লিখেছেন রাতের ঘুম কেড়ে নিয়েছে কুয়াশা। ট্রাস্ট বয় মেহেদি হাসান উনি লিখেছেন আপু তোমার ভয়েসটা খুবই সুন্দর, মেহেদি হাসান অনেক ধন্যবাদ, আসলে আপুর শারমিনের ভয়েসটা আসলে খুব সুন্দর, আমারও খুব পছন্দের। আমিনুল হক মনি উনি আবার লিখেছেন যে মিশুর ঘটনাটা আসলে খুব ভয়াবহ।
আচ্ছা একজনকে আমি একটা কথা বলতে চাই, অস্থির মানুষ লিখেছে আল্লাহ আমার যেন এমন বেবি না হয়, এটা কিন্তু খুব খারাপ কথা। তাহলে এতক্ষণ যে মেসেজটা আমরা দিলাম সেটা তাহলে কি পৌঁছলো সবার কাছে, কি পৌঁছলো না? বোধ হয়
না।
আমি খুবই ব্যথিত এবং দুঃখিত হয়েছি অস্থির মানুষ আপনার কাছ থেকে, বা আপনি কেন কারোর কাছ থেকে এই ধরনের অ্যান্সার প্রত্যাশিত না আমার কাছে অন্তত পক্ষে। ঠিক আছে তুমি পড়ো।
এখানে অনেক আগের মেসেজ।
আচ্ছা ঠিক আছে, আগে যদি তোমার ওই যে স্টোরিগুলি পড়েছিলে সেটা রিলেটেড কিছু থাকে সেটা তুমি পড়ে
না, সেগুলো আসেনি, সেই এখানে দেয়নি হয়তো আমাদের মেসেজ।
আচ্ছা আমি পড়ছি, আমার এখানে প্রচুর আছে, আমি দেখি 221 কি কি আছে। তামিম কালীগঞ্জ থেকে, গাছ ছমছম করছে এত ভয়ঙ্কর কেন? আমি তো শুরুতেই আজকে স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম, যারা খুব ভয় পাও আজকেটা কিন্তু অবশ্যই কেউ শুনবে না, এবং যখন শুনবে একদম চুপ করে শুনতে হবে। মানুষের বাবা খুব একটা বাজে, মিশুর বাবা খুব একটা বাজে লোক ছিলেন বটে, তবে আমার মনে হয় তার মৃত্যুও নিশুর হারিয়ে যাওয়ার কারণেই হয়েছে। নামটা পাঠেনি যে লিখেছে, প্লিজ আমার SMS টা পড়েন, আমার খুবই ভয় লাগছে, আমার নাম মোহাম্মদ গফুর আজাদ। আজকের কুয়াশা বেশ মজার, যদিও ভয় লাগছে তবু শুনছি, বাচ্চু গোপালগঞ্জ থেকে। আর দোলা লিখেছে উত্তরা থেকে, আপু খুবই ভয় লাগছে আবার নিশুর জন্য অনেক খারাপ লাগছে, মনে হয় ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছে, হয়তোবা মিশুর বাবাই ওকে মেরে ফেলেছে। এগুলো অনেক আগে এসেছিল, হ্যাঁ এগুলো বেশ আগে এসছে, তখন হ্যাঁ তখন আমাদের আয়োজন শেষ হয়নি, আমি যেহেতু এখন পড়তে পারিনি এখন পড়ে দিচ্ছি। এরা অনেক ভালো হচ্ছে আজকে, অনেক ভালো হচ্ছে আজকের কুয়াশা, কিন্তু ঘুম আজ রাতের জন্য চলে গেছে, ইরা লিখেছে এটা। আমি শাকি মহেশখালী থেকে, আপু আসলে কুয়াশা শুরুর চিৎকার কেন এটা বলবেন কি প্লিজ, এটা বহুবার বলা হয়েছে, আজকেও যে ঘটনা ছিল সেটা শুনে, বা সেই সময় রুবা যখন পানিতে পড়ে গিয়েছিল, বা রুবা যখন কিছু দেখে ভয় পেয়েছিল, অথবা মিশু, তখন কিরকম ভয় হলে কিরকম একটা চিৎকার আমাদের ভেতর থেকে বের হয়ে আসে না?
অবশ্যই,
সে কারণে এটা, কারণ আমাদের কুয়াশা এমন কিছু ঘটনা থাকে যে এরকম চিৎকার, আমরা ভয় পেলে আমরা আরশোলা দেখে বা তেলাপোকে দেখে যেরকম চিৎকার দেই সেটা আবার এর থেকে কোনো অংশে কম নয়। অ্যাটলিস্ট আমার গায়ে যদি টিকটিকি পড়ে হতো এর চাইতে বিকট একটা চিৎকার আমি দিতে পারি। ভয়েই মানুষ চিৎকার করে, সেটা ভূতের ভয় হোক, পোকামাকড়ের ভয় হোক, বা মানুষের ভয় হোক। আচ্ছা আপু কুয়াশা ভূত FM থেকে অনেক বেশি ভয় না, থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছে আপু আমার খুবই ভয় লাগছে, কাল আমার কলেজে মডেল টেস্ট, তবুও শুনছি রাজ দেব তুর্য। আর জিকু জিয়েন লিখেছে, আমি ভাবতাম আমি অনেক সাহসী, বাট আমিও ভয় পাচ্ছি। আচ্ছা, তাহলে খুব সাহসী মানুষ যখন ভয় পায় তাহলে বুঝতে হবে সেটা আসলেই খুব ভয়ানক কিছু। হ্যাঁ আপু, আমি সজীব সর্দার, আজকের স্টোরিটা অনেক ভূতরে, আমার খুবই ভয় লাগছে। তোমার ভয় লাগছে না? আমার ভয় লাগবে রাতে, এখন তো ঘোরের মধ্যে আছি, তোমাদের লেখায় এবং সবকিছু মিলিয়ে কাজকর্ম সব করতে হচ্ছে। যখন রাতে একা ঘুমোতে যাব, অ্যাজ ইউজুয়াল প্রতি সোমবার রাতে বাড়ি থেকে আমার পর্দা টানা থেকে আশেপাশে ফ্ল্যাটে যারা থাকে তারা দেখে যে সোমবার রাতে এই মানুষটার ঘরে আলো দেখা যায়, অর্থাৎ আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমাই, ভয় আমিও পাই। আর বেলাল লিখেছে, নিশুকে মেরে তার বাবা দেয়ালের মাঝখানে কবর দিয়েছে। অনেকের প্রেডিকশন কিন্তু ঠিক হয়েছে, দেখো অনেকে কিন্তু বুঝতে পেরেছিল। এবং আমি এটা যে এটা আমার ভয়, আমরা আসলে যখন শুনছিল আমি আমার বারবার চলে আসছে, দেখছিল প্রত্যেকে কিন্তু চিন্তা করেছে জিনিসটা নিয়ে এবং খুবই কি বলবো নিমগ্ন হয়ে শুনেছে। রাফি চিটাগং থেকে লিখেছে, কাহিনীটা অস্থির, ফারিয়ার মেবি অনেক ভয় লাগছে। ফারিয়াকে তা তো জানি না, তবে ফারিয়া কেন, ফারিয়া সারিয়া মারিয়া যেই হোক না কেন, যে ভয় পেতে পারে। রেডিও থেকে রায়হান লিখেছে, কোথায় গেল রায়হানের লেখাটা, ভয় কাঁপছি আবার ভালোও লাগছে। প্রান্ত লিখেছে, শামিন আপু এই গল্পটা কি বাস্তব, সেটা রুম্পা ফারজানা বলতে পারবে, তাকে জিজ্ঞেস করে দেখবো তারপরে জানাবো, হয়তো বা কোনো সত্যি ঘটনা সে শুনেছিল। যেরকম স্বরূপ কাঠি নিয়ে আমিও তো শুরুতে একটা গল্প বলেছি, যেটা জানতে অনেকেই ইচ্ছুক, আমি হয়তো আমার মার কাছ থেকে নানির কাছ থেকে আবার শুনে সে কাহিনীটা আরেকবার শোনাবার চেষ্টা করব, আশা করছি। আজকের কুয়াশা দারুণ লেগেছে, প্রচুর এনজয় করেছি। তানিশা চিটাগং থেকে, সাকিব আই লাভ ইউ কুয়াশা, থ্যাংক ইউ অনিন্দ ভাইয়া এন্ড শারমিন সিস্টার স্টোরিটা জোস, তোমাকে অনেক ধন্যবাদ আমার এবং অনিন্দর পক্ষ থেকে। ভাইয়া আপু আই লাভ ইউ, আই লাভ কুয়াশা মৌসুমী, এবং আমরা বলছি আই লাভ কুয়াশা অলসো এন্ড আই লাভ অল মাই টিম মেটস, কারণ এদের ছাড়া অসম্ভব, কুয়াশা করা কখনোই সম্ভব না। এমনকি যে এই সময় আমি অনিন্দকেও ধন্যবাদ জানাতে চাই আমার সঙ্গে থাকবার জন্য, এবং সে খুব চমৎকার করে, যা বন্ধুরা তোমরা বা আপনারা যে গল্পগুলো আমাদেরকে পাঠান সেই গল্পগুলো সে খুব চমৎকার করে গুছিয়ে পড়ে দেয়। সাউন্ডের খালিদ, সে অসম্ভব সুন্দর সাউন্ড এবং এডিটিং তার কৃতিত্ব। আলদা সাকি ফারজানা, আমাদের যে অভিনয়ের অংশটা আপনারা শোনেন সেটা পরিচালনা করেন। আমাদের যে স্ক্রিপ্ট রাইটার অনেকেই আছেন, তার মধ্যে সিফাত মাহমুদ অনেক গল্প লিখেছেন, আমাদের বন্ধুরা যে গল্প পাঠিয়েছেন সেগুলো স্ক্রিপ্ট তৈরি করেছেন, আমাদের আরেকজন স্ক্রিপ্ট গল্প দিচ্ছেন রুম্পা ফারজানা, তার পরপর দুটো গল্প আমরা শুনিয়েছি। তার আগে কামরুল ছিলেন, কামরুল হাসান, তারও গল্প আমরা শুনিয়েছি। আরেকজন ছিলেন তুষার বলে, তুষারের রমনাটা গল্প বাইরে থেকে গল্পটা এসেছিল, এবং আমাদের লিসেনারের প্রচুর গল্প, আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না, বেশ কয়েকটা গল্প কিন্তু আমরা প্রচার করেছি, যদিও স্ক্রিপ্টগুলি তৈরি করেছিল সিফাত, কিন্তু মূল গল্পটি তারা পাঠিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি। তো এক ক্ষেত্রে আমি আমার টিমের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং আমি বলব কুয়াশা ইজ এ সাকসেসফুল টিম, যে অল্প সময়ে আমরা এত পরিশ্রম করে প্রতি সপ্তাহে একটা করে ঘটনা উপহার দেই, তার কৃতিত্ব সম্পূর্ণই কুয়াশার প্রত্যেক টিম মেম্বারের জন্য, শুধু আমার একার একেবারেই নয়, অনিন্দ এবং আমি বলব পুরো এবিসি রেডিওর কৃতিত্ব এটা, কারণ সবাই এর সঙ্গে সম্পৃক্ত, এবং যে অভিনয় করেন যারা তারা বাইরের কেউ নেই, সবই আমাদের অফিসে কাজ করেন আমাদের সহকর্মী। অনিন্দ চিটাগং থেকে লিখেছে, আপু এই ঘটনাগুলোর সত্যতা আপনারা জেনেছেন কিভাবে? ঘটনার সত্যতা তো সবসময় আমরা জানতে পারি না, মানুষ পাঠায় তারা লিখে পাঠিয়ে বলে যে সত্যি ঘটনা, সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে ঘটনাগুলো কিছু কিছু মার্ডার কেস আমরা নিয়ে এসেছিলাম সত্যি, সেগুলো হয়তো পুরনো হলেও যারা সেই সময় ছিলেন তারা জানেন, হয়তো কেউ বাবা মার কাছ থেকে শুনেছেন, আর যাদের এইসব বিষয়ে আগ্রহ আছে কিছু সত্য ঘটনা তো সেইভাবে প্রমাণসহই আমরা প্রকাশ করে থাকি বা সম্প্রচার করে থাকি। বাকিগুলো ঘটনা অনেক সময় সত্য ঘটনা থেকে নিয়ে আমরা সাজাই নানাভাবে। এই যেরকম রুম্পা ফারজানা লিখে পাঠিয়েছে, প্রশ্নটা তাকে করতে, সে থাকলে খুব ভালো উত্তর দিতে পারত হয়তোবা। লাল ফুলের মিষ্টি হাসি, এটা কি হলো? আচ্ছা, অনেক ধন্যবাদ প্রান্ত স্বামীন আপু, এই গল্পটা কি বাস্তব? এই একই প্রশ্ন হয়ে গেল, প্রচন্ড ভয়ঙ্কর, আমি রুহি অবশ্যই। রেডিওতে এই স্টোরিটা খুবই হরেবল অ্যান্ড এক্সাইটিং, মাশফি লিখেছে। তৈয়ব লিখেছে, মনে হয় সেই পিকচার তোলার জন্য পানিতে নামে আর সেই সাথে সে সাঁতার না জানার কারণে ডুবে যায়, এটা অনেক আগে সে লিখে পাঠিয়েছে। তা হয়তো বা না, সেটা তো নাই, হয়তো বা না কি, সেটা তো জানাই গেল কি। হ্যালো শারমিন আপু, আমার নাম পারভেজ, আমি গুলশান দুয়ে থাকি, সেখান থেকে বলছি। আমার ভয় লাগে না, কারণ আমি তোমাদের নতুন বন্ধু, আই লাইক কুয়াশা। পুরান বন্ধু হলে ভয় লাগতো, নতুন বন্ধুরই তো বেশি ভয় লাগার কথা। অবন্তিকা লিখেছে, আমি ক্লাস সেভেন এ পড়ি, আমি কুয়াশা নিয়মিত শুনি, অনেক ধন্যবাদ অবন্তিকা। সানি লিখেছে, আপনি অস্থির একটা গল্প, জোশ লাগছে শুনতে। মোশারফ চিটাগং থেকে লিখেছে, খুবই মজা। আর আচ্ছা ভ্যাগাবন বয় বহুদিন পরে লিখেছেন যে মজা, ভয় কি পাবো, হেসেই পাগল হলাম। ভ্যাগাবন বয়, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ কেউ হচ্ছে হাসির গল্পে হাসে না, কেউ ভয়ের গল্পে ভয় পায় না, এটা হচ্ছে যার যার অনুভূতি। আপনার অনুভূতি আপনার মতই, আপনি তো ভ্যাগাবন। এখন আপনার অনুভূতির উপর তো আমার কোন, আপনাকে তো আমি জোর করে ভয় দেখাচ্ছি না, আমি বলেছিলাম যে ভয়, আপনার ভয় পেয়ে পাগল কত কিছু করে, পাগল অনেক সময় ভয়ঙ্কর কোন জিনিস দেখে হাসে, আবার হয়তো হাসির জিনিস দেখে কাঁদে। তা আপনার কমেন্টের পরে আমার সেই কথাটাই মনে হচ্ছে। আপু জীবন, জীবনে ফার্স্ট কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে। শাহাদাত উমা লিখেছে, পুরনো ঢাকা থেকে, আপু তুমি কি সেই বাড়ির পাশে গিয়েছিলে কখনো? আমি তো স্বরূপকাঠিতেই যাইনি, ছোটবেলা থেকে শুধু স্বরূপকাঠি গল্পই শুনেছি আমার মায়ের মুখে। খুবই সুন্দর, অনেক সুপুরি গাছ, কাঠের সব দোতলা বাড়ি, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই, এবং ছোট ছোট ক্রিকের মতন আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সে নৌকো দিয়ে যেতে হয় সেখানে। খুবই সুন্দর জায়গা, আমি চোখের সামনে ভাসে, আমার খুব ইচ্ছে আছে একবার যাবার, অবশ্যই আমি একবার যেতে চাই আমার নানা বাড়িতে। মরার আগে একবার নানার বাড়ি না দেখলে কেমন হয়? নোবা লিখেছে, আপু কুয়াশা যেই গাদ্রবঙ্গার এপিসোডটা ছিল সেটা কয় নাম্বার এপিসোড? সেটা বোধ হয় থার্ড অথবা ফোর্থ, মানে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, থার্ড কি ফোর্থ আমার ঠিক, আমার সঠিক মনে নেই, বেশ আগে তো, আমরা রিপিট হয়েছিল, হ্যাঁ
রিপিট করেছিলাম।
আপু আমার খুব ভয় করছে, বুঝছি না শুনবো কি শুনবো না, আমি আজ একাই আছি। শারমিন আপু আমি তোমার একজন নতুন ফ্যান, রাহি আহমেদ। আপু নিউ পল্টন থেকে ঐশী বলছি, আমার মনটা খারাপ, জানি না আপু আপনি আমার এস এম এস পড়বেন কিনা, পড়লে অনেক ভালো লাগবে, কারণ মনটা অনেক খারাপ। যখন মন খারাপ থাকে তখন কিন্তু ভয় করে না, কারণ এটুকু আমি বলতে পারি, মন খারাপ এমন একটা জিনিস কিছু আসে যায় না মন খারাপ। তবে অনেক সময় অনেক বন্ধু লিখে পাঠায় প্রেম রোগে, যে মন খারাপ ছিল হাসতে হাসতে মন ভালো হয়ে গেছে, সেটা হয়, কিন্তু ভয় বোধ হয় মন খারাপে কাজ করে না, তখন অনুভূতি গুলো মানে ভয়টার কিছু কাজ, মানে ভয়টা খুব একটা নাড়া দিতে পারে না মন খারাপকে, বা মন খারাপ ভালো করতে পারে না। দিলু খান লিখেছে, মানিকগঞ্জের গল্পটি ভালো হচ্ছে। আমি শান্ত ঢাকা থেকে, আপনাদের সাথে আমি নতুন জয়েন করেছি, আগামীকাল আমার পরীক্ষা, প্লিজ প্রে ফর মি, আই লাইক কুয়াশা, প্লিজ আমার এস এম এস টি পড়ো, আমি কুয়াশার সাথে থাকব। রায়হান, স্টোরি খুব ভালো লাগছে, ভয় লাগছে, একা শুনছি, মনে হয় পুকুরে কিছু একটা আছে। দেখ সবাই একটা ভালো কিছু প্রেডিক্ট করেছে। আর আর কি তুমি কি কোনো এস এম এস পড়তে চাও?
আমাদের অনলাইনে না শুনে মোবাইলই শুনছে, কারণ এখানে সবচেয়ে কাছাকাছি সময় যে মেসেজ কমেন্টটা এসছে সেটাও প্রায় এক ঘন্টা আগে।
আচ্ছা তো ঠিক আছে, জাস্ট এই মুহূর্তে যেটা আছে, অস্থির মানুষ যে নানি বাড়ি যান নাই আজই, যাওয়া হয়নি আমার, সুযোগ হয়নি, কি করবো। মাহফুজ আহমেদ স্বপ্ন লিখেছে, আপু আমার জানা পুকুরের গল্পটি ট্রু, আমার নানু বাড়ির সামনে এই পুকুরটি এখনো আছে, যেখানে 3 বছর আগে আমার এক বোন মারা গেছে। সেটার সঙ্গে এটার কোন সম্পৃক্ততা আছে কিনা ঠিক বোঝা গেল না। কুয়াশা ইজ দ্য বেস্ট রেডিও প্রোগ্রাম, কুয়াশা টিম ইজ সো ট্যালেন্টেড, তা না হলে এত সুন্দর ঘটনা প্রেজেন্ট করা সম্ভব না। গোলাম মোর্তজা লিখে পাঠিয়েছেন, গোলাম মোর্তজা আপনাকে আমি আন্তরিকভাবে আমার অভিনন্দন জানাচ্ছি।
উনি মনে বুঝেছে আসলে আমরা কত,
আসলে আমাদের কত পরিশ্রম এই কাজটা করবার পিছনে, এবং এটা একার কাজ নয় মোটেই। তানজিম লিখেছেন, তানজিম রাজ কাশফি লিখেছেন, ভিক্ষা চাচ্ছে। আচ্ছা আচ্ছা, আই লাভ কুয়াশা, আমি আজ প্রথম শুনছি, এটা লিখেছে নূর হোসেন শান্ত। সালমান তাজ লিখেছে, আপু তুমি তুমি মারা গেলে আমাদের কুয়াশা ছিল দেখে, তখন আমার মারা যাওয়ার কাহিনী নিয়ে এমন হতে পারে আমার মৃত্যুটা খুব অস্বাভাবিক হলো, সেটা নিয়ে কুয়াশা একটা স্পেশাল আয়োজন করবে, যারা আছে তারা করবে, আমি না হয় নাই থাকলাম, হয়তো এমনও হতে পারে আমি হয়তো একটা এসএমএস পাঠিয়ে বসতে পারি ওই পার থেকে, অথবা একটা ফোনও নিয়ে হঠাৎ করে কথা বলে ফেললাম, বা এখানে এমন একটা ঘটনা ঘটে গেল যে সব ফেলে টেলে চলে গেল।
আমরা আসলে এটা প্রত্যাশা করতে চাচ্ছি না, আমরা প্রত্যাশা করি না যে তুমি মারা যাওয়ার পর কি ঘটবে।
আচ্ছা কুয়াশা, আচ্ছা এটা তো বললাম, আর আরো প্রচুর প্রচুর। জুনায়েদ জামান লিখেছে, আপু আমি আজ ফার্স্ট শুনলাম, অনেক ভয় লাগলো, আসলে অনেক ভালো লাগলো কুয়াশা, অনেক কিছু শিখলাম জানলাম ও কষ্ট লাগলো, চিটাগং থেকে লিখে পাঠিয়েছে। অনুখান লিখেছেন, তার মানে আপনার সারা রাতই ভয় লাগবে তাই মনে হচ্ছে, মনিকা, আবার অ্যাট মনিকা, এটা মনিকা বোধহয় কোন একটা উত্তর দিয়েছে, সেখানে সে মনিকাকে জবাব দিয়েছে যেটা আমি পড়ে ফেলেছি। যাই হোক আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। তানজিম রাজকাশফি লিখেছে, জসিমউদ্দিন লিখেছে, আমি কিন্তু পুকুর ঘাটে বসে কুয়াশা শুনছিলাম, বাট ওই পুকুরের কথা শুনে দৌড়ে ঘরে চলে এলাম। আর ফজলে রাব্বি লিখেছে, আজকের কাহিনী অনেক ইন্টারেস্টিং ছিল, থ্যাংকস এবিসি। গোলাম মুর্তজা লিখেছে, আচ্ছা এটা পড়েছি, ওকে, আমার মনে হয় আজকে আমাদের আর দীর্ঘ না করি, এই ভয় রেষ্টুকু রেখে আমরা চলে যাই। আর আবারও যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজকের কুয়াশায় যারা অভিনয় করেছেন তাদের নাম একে একে পড়ছি, সাকি, মিলু, আফরোজা, কাঞ্চন, কুমকুম, উৎপল, শাকিল, কাফি, মুনির, তুষার, মঞ্জু এবং খালিদ, এবং সাউন্ডেও ছিলেন খালিদ, এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা, এবং যাকে ধন্যবাদ জানাতে হয় আজকের এই কাহিনীর জন্য এবং স্ক্রিপ্টের জন্য, সেটা হচ্ছে রুম্পা সৈয়দ ফারজানা জামান। তো শারমিন এবং
অনিন্দ
আজকের মতন বিদায় নিচ্ছি, রাতে বাতি জ্বালিয়ে ঘুমাবেন সবাই, আর ভয় পাবেন না, ভূত বলে কিছু নেই, কিন্তু ভয় অবশ্যই আছে, কিন্তু সেটাকে এড়িয়ে চলাই ভালো, বা এড়িয়ে গেলেই ভালো, মন শক্ত রাখতে হবে, তাই না? ভয় পেলে মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হবে আমার সঙ্গে, শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.